Good FM. The night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ, এবং আশা করছি যে পুরোটা সময় আজকে জমজমট একটা শো আপনাদেরকে উপহার দিতে পারবো, এবং আপনারা সবসময় পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। সেজন্য কি করতে হবে, শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাথে কীভাবে কমিউনিকেট করবেন সেটা জেনে নিতে হবে। যদি আপনারা আমাদেরকে মেসেজ পাঠাতে চান তাহলে আমাদের দুটো পেজ রয়েছে। পেজ দুটো হচ্ছে www.facebook.com/radio.foodti and www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজে গিয়ে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, আমাদেরকে চাইলে আপনারা মেসেজ পাঠাতে পারেন, আপনারা চাইলে আমাদেরকে সেখানে লিখতে পারেন আপনাদের কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না ইত্যাদি, এবং সে সাথে ইনবক্স করতে পারেন। বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে তো ইনবক্স করতেই পারেন, এবং আপনাদের সাথে আমরা বিভিন্ন ধরনের মানে মতামত শেয়ার করতেই পারি। তো যাই হোক, আমরা শুরু করতে চাই আমাদের আজকের এপিসোডটি, এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, এবং ঈদের পরে আমাদের এই সপ্তাহ লাস্ট যে উইকটা আমরা কাটালাম সেই উইকে আমাদের ব্যস্ততাও বেড়েছে। আমরা মানে যারা আমাদের অনেক আত্মীয় স্বজন হজে গিয়েছিলেন তারাও ফিরে এসেছেন, আমরা বিভিন্ন জায়গায় যারা ঢাকা থেকে গিয়েছিলাম তারাও আবার কর্মস্থলে ফিরে এসেছে। তো এরকম একটা মুহূর্তে আমরা ভূত এফএম নিয়ে আবারও ফিরে আসলাম, যখন আমরা সবাই আবারও ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, ব্যস্ততা যত যাই থাকুক না কেন, যতটা ব্যস্তই থাকি না কেন, আমরা শুক্রবার রাত হলে ভূত এফএম মিস করা কোনো ভাবেই যাবে না, রাইট? তো আমাদের আজকের অতিথি যারা এসছেন তাদের মধ্যে একটা মজার ব্যাপার আমি আজকে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে ঘটনার সত্যতা অনেক সময় আমরা যাচাই বাছাই করি নানাভাবে, তাই না, যে এই ঘটনাটা সত্যি কিনা, আরো কত কিছু কত রকম ভাবে আমরা যাচাই বাছাই করে নিই যে এই ঘটনাটা কতটা সত্যি, যা যিনি বলছেন তিনি মিথ্যা বলছেন কিনা, যিনি বলছেন তিনি কতটা সত্যি বলছেন, আসলেও এমন হয় নাকি, এরকম নানান ধরনের চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু ঘটনা যখন ঘটে এবং সেই ঘটনা যদি সত্যি হয় তাহলে তার মানে রেশ অনেক বছর পর্যন্ত থাকা যায়। 2014 সালে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি আমাদের এইখানে এসেই আমাদের একজন পরিবহনের কোন একজন পরিবহনের সাথে সম্পৃক্ত একজন কেউ একজন এসে ঘটনা শেয়ার করেছিলেন। সেই ঘটনাটা শুনেছিলেন আমাদের আজকের অতিথি, এবং ঠিক একইভাবে সেই পরিবহনের যাকে নিয়ে ঘটনা তার সাথে তার কোনোভাবে দেখা হয়ে যায়। এখন এলোমেলো লাগছে, যখন শুনবেন তখন পুরোটা খুব সহজ মনে হবে। আমরা চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম, আমি ইকবাল হাসান সোহাগ, আমি মিরপুর থেকে এসেছি।
জি, আপনার ঘটনায় যাই তাহলে আমরা। আপনি আগে বলেন যে আপনি 2014 সালে আমাদের রেডিও ফুটিতে কি শুনেছিলেন।
আসলে 2014 সালে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে, যে কোনো বাংলাদেশে তো অনেক পরিবহন আছে, যে একটা পরিবহন যেটা হচ্ছে একজন সুপারভাইজার যখন 900 কোচে শীতের দিন, শীতকাল ছিল, 900 কোচে যাচ্ছিলেন, তখন সুপারভাইজার অ্যাজ ইউজুয়াল সব যাত্রী যখন উঠে যায় তখন হচ্ছে কি যে টিকিট চেক করার জন্য সব যাত্রীর কাছে যান, তখন সব যাত্রীগুলোকে চেক করার পরে তখন দেখছে যে একজন যাত্রী একেবারে পিছের সিটে চাদর মুড়ি দিয়ে বসে আছেন।
আচ্ছা,
তো উনি সবার টিকিটগুলো দেখার পরে তিনি উনার কাছে যান। উনার কাছে যাওয়ার পরে উনি যখন টিকিট চান তার কাছে, তারপরে তিনি আস্তেই করে শুধুমাত্র টিকিটটা বের করে দেন। এর আগে একটা জিনিস করেন, ওই সুপারভাইজার যখন ওনাকে গায়ে হাত দিয়ে গায়ে স্পর্শ করে করে ডাকেন যে স্যার আপনি টিকিটটা একটু দিন, তখন ওই সুপারভাইজারের দিকে তাকান এবং টিকিটটা আস্তে করে বের করে দেন। এর মধ্যে সুপারভাইজার একটা জিনিস খেয়াল করেন যে তার পুরোটা শরীর একেবারে হচ্ছে ঠান্ডা হয়ে আছে। সো যখন হচ্ছে টিকিটটা চেক করেন, চেক করার পরে তিনি চলে আসেন, আসার পরে যখন হোটেলে কোন একটা হোটেলে যখন বাসটা হচ্ছে ব্রেক করেন, ব্রেক করার পরে ওখানে কিছুক্ষণ রেস্ট নেন, তারপরে যখন উঠে আসেন ওই সুপারভাইজার সকল যাত্রীগুলোকে একবার চেক করেন, চেক করার পরে যখন দেখেন যে ওই যাত্রীটা কোথায়, সব যাত্রী গুনে নেওয়ার পরে দেখেন যে একজন যাত্রী কম
কম পড়ছে।
আসলে একটা জিনিস কি, পরে পরে সে জিনিসটা তিনি মিলাতে পারেন না যে তাদের কাছে যে চালানটা থাকে ওই চালানতে একজন যাত্রী ছিলই না, ওই টিকিটটাও তার কাছে নাই। এটা সবচেয়ে বড় একটা আজব ঘটনা। পরবর্তীতে যখন ওই মানে ড্রাইভার যায়, যাওয়ার পরে এই ঘটনা ঘটার পরে ড্রাইভারটা একটা সময় দেখা যায় কি যে এমন একটা জায়গায় যে থেমে আছে গাড়িটা রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা গাছের নিচে। এই ঘটনাটা হয়েছিল 2014 সালের দিকে। তারপরে সেই সুপারভাইজার এবং ড্রাইভার দুজনেই হচ্ছে কি যে ছেড়ে দেন,
পরিবহনের সাথে
সম্পর্কটা ছেড়ে দেন। তারপর অনেকদিন ওই ড্রাইভার হচ্ছে বসে থাকেন বা অন্যান্য কোনো কাজ করেন, কাজ করার পর আবারও সে রিসেন্টলি তিনি একটা কোনো একটা পরিবহনে হচ্ছে যোগদান করেন ড্রাইভার হিসেবে। পরবর্তীতে এই গত কুরবানিতে, এই যে এই রিসেন্ট
মানে এই যে এই কুরবানিতে কথা বলছেন,
কুরবানিতে আমি সেই ড্রাইভারের সাথে নৈশ কোচে আসছিলাম। আস্তে আস্তে যে জিনিসটা হলো আমার সাথে সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটা, যে আমরা যখন ওই এরিয়াতে যেই এরিয়াতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল অনেকদিন আগে 2014 সালের দিকে, যেটা এই এরিয়াতে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই এরিয়াতে ঢোকার পরে ওই যে ইয়েটা মানে ড্রাইভার এবং আমি পুরোপুরি খেয়াল করছি যে আমাদের গাড়ির পাশ দিয়ে আর একটা গাড়ি চলছে, লাইক একটা গাড়ির পাশে যদি একটা বড় আয়না দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো গাড়িটাকেই দেখা যাবে, মানে পুরো গাড়িটা একটা প্রতিচ্ছবি। সেই গাড়িটা কি আমাদের সাথে,
আপনি কি প্রতিচ্ছবি দেখেছেন না আপনি গাড়িটাই দেখেছেন?
আমরা যে জিনিসটা দেখছি, আমরা গাড়ির ভেতর থেকে শুধুমাত্র দেখছি যে একটা গাড়ি, বাট একটা জিনিস কি যে যদি একটা গাড়ি একবারে হুবহু এই কোম্পানির গাড়ি এবং ওই কোম্পানির গাড়ি দুটো গাড়ি একেবারে পাশাপাশি চলছে, কেউ কাউকে ওভারটেক করছে না, বাট অ্যাজ ইউজুয়াল একেবারে সমান্তরাল ভাবে চলছে।
সেটা কি আপনি গ্লাসের কারণে কি প্রতিচ্ছবি দেখেছেন নাকি আসলে?
আমার গ্লাস খোলা ছিল, আমার গ্লাস খোলা ছিল,
সেটা আপনি আয়না বললার সঙ্গে সঙ্গে মানুষের মাথায় অনেক কিছু চলে আসে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি যে যখন আমি জিনিসটা দেখছি আমার আয়না খোলা আছে, সরি গ্লাসটা খোলা আছে, গাড়ির গ্লাসটা খোলা আছে, আর সবচেয়ে বড় কথা কি যে ওই যে গাড়িটা চলছে গাড়িটা একটু আগে যাচ্ছে না বা একটু পিছিয়ে যাচ্ছে না, গাড়িটা কখনো ব্রেক করছে না, আর আমাদের এই গাড়িটা চলছে সুন্দরভাবে চলে যাচ্ছে। চলতে চলতে একটা সময় যখন সামনে থেকে যে গাড়িটা আসছে, সেই গাড়িটা যেহেতু রাত্রি ছিল খুব স্পিডে গাড়িগুলো চলছে, সেই গাড়িটা খুব জোরে চলে আসছে। সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে ওই গাড়িটা যখন আমাদেরকে পাস করে তখন আমি যে গাড়িটা দেখছি, আমি এবং ড্রাইভার দুজনই যে গাড়িটা দেখছি, এই গাড়িটার ভেতর দিয়ে ওই গাড়িটা চলে গেল। আমি এটা দেখে আমি খুব জোরে হচ্ছে কি একটু করি চিৎকার করে উঠি। পরে হচ্ছে ড্রাইভার গাড়ি ব্রেক করে গাড়িটা যখন থামায় তখন ড্রাইভার দেখে কি যেই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল 2014 সালে শীতকালে, ওই জায়গাতে ওই গাড়িটা থেমে আছে।
আচ্ছা,
ড্রাইভার তখন আমাকে বলে কি যে এখান থেকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে। পরবর্তীতে ড্রাইভারের সাথে যখন আমার কথা হয় তখন ড্রাইভার আমাকে এই ঘটনাটা বলে।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে সেটা জানাবেন, যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন আশা করি। তো এই যে পরিবহন নিয়ে যে ঘটনা, সুতরাং আমরা রিসেন্টলি তো এই যে বাস জার্নি করে বিভিন্ন জায়গা থেকে আসলাম এবং বিভিন্ন জায়গায় গেলাম, তো বাস জার্নি নিয়েই আরো একটা ঘটনা এই মুহূর্তে আমার সামনেও রয়েছে। আমি জানি না ঘটনাটা কতটা ভালো লাগবে, আরো চমৎকার চমৎকার কিছু ঘটনা রয়েছে, কিন্তু আমি এই ঘটনাটা, এই যেহেতু বাস নিয়ে প্রসঙ্গ উঠলই, আমি পড়ে ফেলতে চাই শুরুতেই। তো আমি সেরকমই একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আমার সালাম নিবেন, আমি নিয়মিত ভূত এফএম শুনে থাকি, যেহেতু স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে ভূত এফএম এর শ্রোতাদেরকে জানাতে চাই। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটি ঘটে 2002 সালের দিকে, তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ছাত্র। আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়। তখন ছিল ডিসেম্বর মাস, কনকনে শীত পড়েছিল। যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরার ওপর দিয়ে ঢাকায় যাবে, তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসি। বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক দশটা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডের কোন একটি হোটেলে গাড়ি দাঁড়াবে, আমি ওখান থেকেই ওদের সাথে গাড়িতে উঠব। ওরাও রাতের খাবার দাবার খেয়ে খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে। আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে, যা শহর থেকে 12 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো, পাকা রাস্তায় নিয়মিত টেম্পু ও বাস চলাচল করে। রাত 10টা থেকে 11টা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয়, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাত 8টা নাগাদ বাড়ি থেকে বের হই। আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার 1 কিলোমিটার, ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয়। তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা। আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম। একই শীতের রাত, তার উপরে ভরা পূর্ণিমা, চাঁদের আলো আর হিম হিম পরিবেশের ভেতর দিয়ে আমি চিরচেনা গ্রামের পথে হেঁটে চললাম। কোনো ভ্যান পাইনি। হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগাহ পর্যন্ত চলে এলাম। ঈদগাহের পেছনে আছে গ্রামের গোরস্থান, সেটা রাস্তা থেকে একটু দূরে। ওসব নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা করার কারণই ছিল না। আমি শিওর রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই, থাকলে অবশ্যই আমি দূর থেকে দেখতে পেতাম। যখন হাঁটতে হাঁটতে আমি ঈদগাহ ও গোরস্থান পার করছি, হঠাৎ দেখি 2-3 হাত ধরে রাস্তার উপরে ঘোড়ার পা, তবে তা ধোয়ার কুণ্ডলি পাকানো। আগরবাতি জ্বালালে যেমন ধোয়া খেলে বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়, ঠিক তেমনি ঘোড়ার পায়ের আকৃতি আমার নজরে এলো। ওই পা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম, দেখি বিশাল একটি ঘোড়া আমার সামনে দাঁড়ানো, তবে সেটা ধোঁয়ার মতো। ওটা দেখেই আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল, ভয়ে আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে গেছে। সেই সাথে প্রচণ্ড রাগও হচ্ছে। রাগে ভয়ে দিশেহারা হয়ে আমি তাৎক্ষণিকভাবে আল্লাহু আকবর বলে 2-3 বার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র। আমি বারবার চিৎকার করে আল্লাহু আকবর বলছি। ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই, তবে 2টো বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই, চুপ করে আবার হাঁটতে থাকলাম। ভাব দেখালাম যেন কিছুই হয়নি। পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে আমি ঘটনাটা বলেছিলাম। বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলেই ওরকম ভৌতিক, প্রায় কেউ না কেউ ওখানে ভয় পায়, কিছু না কিছু দেখে। এটাই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই যে রাস্তার যে ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া, এটা আমি জানি না আপনারা আর কেউ দেখেছেন কিনা। এই ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া রাস্তা থেকে উঠে আমাদের ড্রয়িং রুমে আসতে পারে, আমাদের বেডরুমে আসতে পারে, এটা নিছক আমাদের মাথার ভেতরে তৈরি একটা ইমেজ হতে পারে, আবার এটা একদম সজ্ঞানে আপনি উপলব্ধিও করতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি, যখন কোনো কিছু নিয়ে খুব বেশি কানেক্টেড হয়ে যাই সেটার সাথে, তখন আমার মনে হয় যে একটা আমরা একটা ইউনিভার্সে আছি, আর একটা ইউনিভার্সে আমরা কিভাবে যাব বা সেই ইউনিভার্সে যাওয়ার রাস্তাটা কি, এইটা কি সবসময় আমরা জানি? মানে আমরা কি একটা জায়গা থেকে একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে যেতে পারি না? যেতে পারি হয়তো। যেমন আমরা জেগে যখন থাকি তখন এই যে আমরা অনেক কিছু দেখি, এই জিনিসগুলো কি আসলে আমরা আমাদের জগতের মধ্যে থেকেই দেখি নাকি অন্য কোনো জগতে গিয়ে দেখি, এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমি কি ওই জগতে পৌঁছে গেছি নাকি ওই জগৎ থেকে কেউ এই জগতে ঢুকে পড়েছে। এই ব্যাপারটা খুবই রহস্যময় এবং এই প্রশ্নের উত্তর খুবই মানে আমার মনে হয় যে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো যাই হোক, এই ছিল ঘটনা এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমি একটু ফেসবুকে দেখি যে কে কি লিখছেন আপনারা। আমাদের এখানে অনেকেই অলরেডি জয়েন করেছেন, আমাদের যে ভূতাশ্রমে যে পেজটা রয়েছে সেই পেজে আমাদের আজকের অতিথিদের ছবি পোস্ট করা হয়েছে এবং অলরেডি আমি দেখছি যে কামু মণ্ডল আমাদের এখানে আছেন এবং তিনি ইন্ডিয়ার বনগা থেকে শুনছেন। থ্যাংকস ফর বিইং উইথ আস কামু মণ্ডল, এবং আশা করছি যে আপনি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এবং আমি দেখতে হৃদয় স্বপ্ন আমাকে লিখেছেন যে ভাইয়া আমি আর আমার ছোট ভাই একসাথে শুনছি। এবং আমিরুল ইসলাম অর্ণব আমাদের বলছেন ভাইয়া স্টোরিটা সত্যি ভয়ঙ্কর ছিল। হ্যান ইসলাম শরীফুল আমাকে বলছেন ফার্স্ট এবং সেকেন্ড দুটো স্টোরি ভালো ছিল। শেষ বেঞ্চের ছাত্র লিখেছেন আই লাভ ভূতাশ্রম। আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি বিলাস কুমার মহান্ত এবং তিনি ফার্স্ট স্টোরিটা খুব ভালো ছিল লিখেছেন এবং অ্যাপের ছবি আপ করেছেন। আমাদেরকে রউফ ইসলাম লিখেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি রিজু রায়হান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি নূর আলম খান রাজীব এছাড়াও আমাদের এবং তিনি রংপুর থেকে শুনছেন আমাদের সঙ্গে। এবং আমাদের সঙ্গে আছেন অহিদুত জামান ফয়সাল এবং তিনি আমাদের পুরনো লিসনার, সেটা লিখেছেন। আমাদের সঙ্গে আছেন নিত্যানন্দ রায়, তিনি আছেন আমাদের সঙ্গে। এস এম হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রাশিদুজ্জামান, এছাড়াও এম ডি সোহাগ আমাদের সঙ্গে আছেন, রউফ ইসলাম রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অয়ন্ত ইউ আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি তাসিন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে সাজালাল আবদুল্লাহ, আমাদের সঙ্গে আছেন ক্যাডেট জে এইচ জিওন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মারিয়া মিম, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হামদান বিশ্বাস, সানিপ কুমার দাস আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হাসিবুল রহমান এবং তিনি ভূত এফএম শুনছেন অ্যাপ দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপাতত আমরা আরও একটি ঘটনায় যাই এবং সেই ঘটনাটি আমাদের আরও একজন অতিথি যিনি নতুন জয়েন করেছেন আমাদের সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো।
ঘটনাটা হচ্ছে 2015 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তখন আমি কলেজ লাইফে আমি মানে কলেজে পড়ি, আমার ফার্স্ট ইয়ার শেষের দিকে। তো ওই টাইমে আমি একটা ভেকেশনে আমার ফুল ফ্যামিলি সহ আমার গ্রামের বাড়িতে যাই। আমার গ্রামের বাড়িটা হচ্ছে ময়মনসিং জেলার ত্রিশাল থানার কাজী শিমলা গ্রাম।
আচ্ছা,
তো সেহেতু শীতের টাইম ছিল, শীতের শেষের দিকে, তো গ্রামে মোটামুটি শীতের প্রকোপটা একটু বেশি ছিল। তো ঘটনা যেদিন হয় ওইদিনকার ওই দিন আপনার মাগরিবের নামাজের একটু পর, মাগরিব নামাজ সরি এশার নামাজের একটু আগে আমি গ্রামের ইলেকট্রিসিটি চলে যায়, যেটা ম্যাক্সিমাম টাইম হয় যে গ্রামের ইলেকট্রিসিটি চলে যায় এবং সেটা 2-3 ঘন্টা পরে আসে। তো ওই টাইমটায় আমি বাসা এর আগে ভাই রাসেল ভাই আমি আমার বাসার বর্ণনাটা একটু দিব। সেটা হচ্ছে যে আমার বাসাটা হচ্ছে 3 তলা ফাউন্ডেশনের 2 তলা বিল্ডিং করা, কমপ্লিট করা, এবং আমার বাসা থেকে 15 মিটার সামনে হচ্ছে একটা মসজিদ এবং মসজিদের থেকে 20 মিটার সামনে হচ্ছে একটা পুকুর এবং পুকুরের বাম পাশ এবং পুকুরের ডান পাশে হচ্ছে কবরস্থান।
আচ্ছা,
তো আমি 2 তলা বিল্ডিং থেকে যখন বাসা ইলেকট্রিসিটি চলে যায় আমি 2 তলা বিল্ডিং থেকে নেমে পুকুর যে খাটটা আছে সেখানে গিয়ে বসে, তো তখন ঈশার নামাজের ঈশার আজান আজানের 10-15 মিনিট আগে, তো আমি বসেছিলাম এবং আমার বাসা এবং পুকুর ঘাট এবং মসজিদ সব দিক থেকে ঢাকা ময়মনসিং হাইওয়ে রোডটা দেখা যায়। তো যদি ওই হাইওয়েটা দেখতে হয় তাহলে কবরস্থান দিয়ে ওই হাইওয়েটা দেখতে হয়। তো যখন আমি বসেছিলাম তখন আমার পিছনে মসজিদে ইমাম এসে দাঁড়ায় এবং উনি আমাকে বলতেছিল যে এই টাইমটা পুকুর ঘাটে একা বসে থাকাটা ঠিক না, বিকজ এই টাইমটাতে মানে জিনেরা চলাফেরা করে বা এই টাইমটায় খারাপ কোনো কিছু হয়। তো আমি হুজুরকে বলি যেহেতু মসজিদের সামনে আমি বসে আছি তো আই থিঙ্ক কোনো কিছু হবে না। তো যেহেতু অলমোস্ট এটা আজানের টাইম হয়ে যেতেছিল, হুজুর পুকুর ঘাট থেকে উজু করে এবং মসজিদের দিকে চলে যায়। তো তার 3-4 মিনিট পরে এশার আজান হয় এবং এশার আজানের ইউজুয়ালি 30 মিনিট পরে হচ্ছে আপনার জামাত শুরু হয়। তো এর মাঝে বিভিন্ন মুসল্লিরা আসে এবং তারা যার যার মতো উজু করে মসজিদে চলে যায়, কিন্তু আমি আর মসজিদে না যেয়ে ঘাটে বসে থাকি।
আচ্ছা,
তো হুজুর যখন ফরজ নামাজ শুরু করে, ফরজ নামাজে যখন উনি কোরআন থেকে কিছু সূরা পাঠ করতেছিল, তো আমি সেটা ঘাটে বসে শুনতে পারতেছিলাম। তো তখন আমি মসজিদের দিকে তাকাইছিলাম। তো একটা টাইমে আমি মসজিদের থেকে দিক থেকে ঢাকা ময়মনসিং যে হাইওয়েটা আছে সেদিকে তাকাতে যাব, তো সেদিকে তাকাতে গিয়ে পুকুরের ঠিক উল্টো পাশে মানে কবরস্থানটা সেখানে আমার চোখ চলে যায় এবং মুহূর্তে মাঝে আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে 4 জন লোক, এরা নর্মাল হিউম্যানের মতো না, এরা হিউম্যানের থেকে অনেক লম্বা এবং 4 জনই সাদা জুব্বা টাইপের কোনো কিছু পরা এবং এদের মাথা বা সাদা কাপড় দিয়ে কভার করা।
আচ্ছা,
এরা 4 জনই আপনার কাঁধে একটা খাটকি এবং খাটকির উপরে একটা
খাটিয়া আর কি,
হ্যাঁ খাটিয়া বা খাটকি যেটা আমার গ্রামের ভাষায় বলে আর কি। এরা 4 জনই আপনার যে বুড়িটাকে ক্যারি করে কবরস্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, মানে এরা স্থির না, রানিং অবস্থায়। তো ফার্স্ট টাইম ভাবি এটা হচ্ছে আমার হ্যালুসিনেশন, বিকজ আমি একা বসে আছি,
রাইট,
ইলেকট্রিসিটি ছিল না, সো আমি ভাবছি যে এটা হয়তো হ্যালুসিনেশন। দেন আমি কবরস্থানের থেকে চোখটা সরিয়ে আমি মসজিদের দিকে চোখ নিই এবং আমি আবার কবরস্থানের দিকে তাকাই, কিন্তু এবার আর একটু অন্য কিছু দেখি, সেটা হচ্ছে যে এদের 4 জনের পিছনে একটা স্বাভাবিক না, একটা মানে স্বাভাবিক তুলনায় বড় একটা ঘোড়া, সাদা কালার একটা ঘোড়া এদের 4 জনের পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে, যেটা হচ্ছে যে মানে ওরা 4 জন ডেড বডিটাকে ক্যারি করে কবরস্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে এবং পেছনে পেছনে একটা সাদা কালার ঘোড়াও যাচ্ছে। তো জিনিসটা দেখার পর আমি মানে প্রচন্ড অবাক হয়ে যাই এবং মানে সাডেন দেখা খুব ভয় পাই। তো সেখান থেকে উঠে আমি দৌড় দিয়ে মসজিদে চলে যাই। তো তখন অলমোস্ট আপনার হুজুর তৃতীয় রাকাত নামাজ শেষ করেছে ফরজ নামাজে। তো মসজিদে গিয়ে আমি মসজিদের বারান্দা সেখানে বসে আয়াতুল কুরসি পড়তে থাকি। তো একটা সময় হুজুর ফরজ নামাজ শেষ করে এবং অন্যান্য মুসল্লিরা দেখে যে আমি এই শীতের টাইমেও প্রচন্ড ঘামাক্ত অবস্থায় বসে আছি এবং মানে সিচুয়েশনটা খুব খারাপ ছিল। তো মুসল্লিরা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমি সবাইকে ব্যাপারটা বলি যে এরকম কবরস্থানে আমি এই জিনিসগুলো দেখছি। তো ওরা আমাকে বলতেছিল যে যেহেতু একা বসেছিলাম হয়তো এটা মনের ভুল অথবা ভয় পাইছি, বাট মসজিদে ইমাম উনি চুপ করেছিলেন। তো একটা সময় উনি আমাকে বলেন যে আমি তোমাকে না করেছিলাম এখানে বসে থাকতে, বিকজ এই টাইমটা খারাপ এবং এই টাইমে জিনেরা চলাফেরা করে বা খারাপ কোনো কিছু হয়। তো মসজিদে নামাজ টামাজ শেষ করার পর আমি ততক্ষণ মসজিদে স্টে করি এবং একটা সময় আপনার যখন মুসল্লিরা বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং তাদের সাথে আমি আমার বাসায় ব্যাক করি।
আচ্ছা,
তো ইউজুয়ালি আমার গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেলে সেটা ঘন্টাখানিকে মাঝে ব্যাক করে, কিন্তু সেদিন ইলেকট্রিসিটি আসতেছিল না। তো আমরা সবাই ক্যান্ডেল লাইট দিয়ে আমরা ডিনার করে নিই এবং যে যার মতো ঘুমের প্রস্তুতি নেই। তো একটা কথা রাসেল ভাই বলবো যে আমার গ্রামের বাড়িতে যে বিল্ডিংটা সেটা হচ্ছে আগে বলেছি 3 তলা ফাউন্ডেশনের 2 তলা কমপ্লিট করা বিল্ডিং এবং আমার গ্রামের পাশে 2 তলা এবং 20 তলা দুটো মিলিয়ে প্রায় 18টার মতো রুম আছে। তো 20 তলা টোটালি খালি না, আমার দাদি এবং দাদির কেয়ার করার জন্য যে কাজের লোকগুলো ওরা থাকে। তো 2 তলার ফ্রন্ট সাইডে আপনার 2টো রুম বারান্দা সহ, একটা রুমে আমার দাদি মানে ঘুমায় আর একটা রুমে আমি গ্রামের বাড়িতে গেলে ঘুমাই। তো ওই রুমটা হচ্ছে আপনার ওই রুমটা থেকে কবরস্থান, মসজিদ অথবা ঢাকা ময়মনসিং হাইওয়ে যেটাই বলেন একদম সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যায়।
তো
আমি ওই রুমটাতে আপনার ঘুমের প্রস্তুতি নেই। তো এক্স্যাক্টলি রাত তখন প্রায় 11:30টার উপরে বাজে। তো যেহেতু শীতের মোটামুটি একটা ঠান্ডার ভাব ছিল আমি ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ি। তো ডাইনিং রুমের টেবিলের উপর ক্যান্ডেল লাইট ধরানো ছিল কিন্তু আলোটা আমার রুমে টোটালি আসতেছিল না, আকাশে পরিপূর্ণ জ্যোৎস্না ছিল। তো আমি আমার রুমের যে থাই গ্লাসটা সেটা পর্দাটা আমি সরাই দিই এবং থাই গ্লাস দিয়ে যেন জ্যোৎস্না আলোটা রুমে প্রবেশ করতে পারে ওর জন্য একটা ব্যবস্থা করি।
ওকে,
তো একটা সময় আমি ফেসবুকিং করতে করতে ঘুমিয়ে যাই। তো যতদূর মনে পড়ে অলমোস্ট 2:30 বাজে তখন, মানে রুমে ইলেকট্রিসিটি চলে আসছে, ইলেকট্রিসিটি চলে আসায় ফ্যান ঘুরতেছিল। আমার একটা আবার ব্যাড হেবিট, সেটা হচ্ছে আমি উইন্টার ফ্যান ছেড়ে ঘুমাই। তো ফ্যান ঘুরতেছিল, তা আমি ঘুম থেকে উঠি এবং ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে শরীরে জড়িয়ে নিয়ে আবার শুয়ে পড়ি। কিন্তু খুব অস্বস্তি লাগতেছিল, মানে শুয়ে থাকতে ইচ্ছা করতেছিল না। তো আমি উঠে বসি, উঠে বসে ফার্স্টে আমি পুরো রুমটা, যেহেতু ডার্ক, আমি পুরো রুমটা একবার তাকাই এবং দেন আমি বারান্দায় এবং বারান্দাদের রাইটলি আমি পুকুর ঘাটে তাকাই, যে ঘাটটা আমি সন্ধ্যার দিকে বসেছিলাম এবং যে জিনিসটা দেখি সেটা মানে মুহূর্তের জন্য আবার আমাকে একদম কি বলবো নিস্তেজ করে দেয়। যে আমি দেখি যে সেই চারজন লোক জুব্বা পরিহিত এবং তাদের মাথা ফেস পুরোটাই হচ্ছে সাদা কাপড় দিয়ে ঢাকা, এরা চারজনই আপনার ঘাটের দুপাশে বসে আছে এবং মাঝখানে যে খাটিয়া যেটা বলে আর কি, খাটিয়াটা রাখা এবং সেই সাদা ঘোড়াটা খাটিয়ার পাশে দাঁড়ানো অবস্থায়। আর সব থেকে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে এরা চারজনই এবং ঘোড়াটা আমার বাসার দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
তো যেহেতু আমার রুমের লাইট অফ এবং বাসার মোটামুটি নিস্তালার দুটোর নিস্তারা যে সামনের রুমটা এটা লাইট অন করা ছিল, তো যতটুকু আমি মানে চাঁদের আলোতে এবং যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদের কারো ফেসের মানে পুরোটা দেখা যেতেছিল না, পুরো ফেসটাই ছিল আপনার সাদা কাপড় দিয়ে পুরো ঢাকা আর কি। তো এইভাবে তিন থেকে চার মিনিট আমি ওদের সাথে একটা আই কন্টাক্ট হয়, তখন আমি আবার আয়তুল কুরসি পাঠ করা শুরু করি। তো আয়তুল কুরসি পাঠ করতে করতে আমি মনে কিছুটা সাহস সঞ্চয় করি এবং আমি দেখতে থাকি। তো একটা সময় তিন থেকে চার মিনিট পরে এরা দেখলাম যে চারজনে আবার খাটিয়াটা কাঁধে করে নিল এবং এরা কবরস্থানের দিকে আস্তে আস্তে চলে গেল।
আচ্ছা,
বাট এরা কবরস্থানে চলে গেল এবং ঘোড়াটা পিছন পিছনে পিছনে চলে গেল। তো ওরা যখন কবরস্থানে গেল তখন দেখলাম যে আপনার আমার ঘাটের পাশে যে নারকেল গাছটা ছিল সেখান থেকে একটা শ্যাডো টাইপের কোনো কিছু, কালো শ্যাডো টাইপের কোনো কিছু আপনার নারকেল গাছ থেকে পুকুরে ঝাঁপ করে, ঝাঁপ দিয়ে যার কারণে খুব জোর একটা সাউন্ড হয় এবং সাউন্ডটা এমন ছিল যে মানে যদি আপনি একটা মানুষ যদি লাভ দেয় তাহলে পানি যেরকম ই হবে এবং সাউন্ড যেরকম হবে লুক লাগে এরকম। তো এরপর আমি ভয় পেয়ে যাই এবং শুয়ে পড়ি। তো সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর আমি মসজিদে ইমামের কাছে যাই এবং ইমামকে পুরো ঘটনাটা আমি বলি। তো ইমাম আমাকে বলে যে ফার্স্ট উনি আমাকে বলে যে না এগুলো কোনো কিছু না, তুমি হয়তো ভয় পাইছো, কিন্তু ওনাকে আমি কিছুটা ফোর্স করার পর উনি আমাকে পরে বলে যে উনি যখন রাতের বেলা ঘুমাতেন মসজিদে তখন উনি ম্যাক্সিমাম টাইম রাতের বেলা যখন ফজর নামাজে আজানের জন্য উঠতেন উনি দেখতেন মসজিদে চার থেকে পাঁচজন লোক আপনার নামাজ পড়ছে কিন্তু তখন ফজরের ওয়াক্ত হয় নাই, এরা চারজন পাঁচজন ম্যাক্সিমাম টাইমে দেখতেন যে চার পাঁচজন লোক মসজিদে নামাজ পড়ছে। তো হুজুর ফার্স্টে যদি আমার বাড়িতে অনেকদিন যাবে স্টে করতেছে তো উনি ভালো করে জানে যে আমাদের বাসায় বাড়িতে একটু জিনের প্রবলেম আছে। তো হুজুর মানে ওদের নামাজ পড়া যতক্ষণ না শেষ হতো ততক্ষণ উনি বেড থেকে উঠতো না, নামাজ শেষ হলে তারপর উনি উঠতো এবং ফজর আজানের জন্য প্রস্তুতি নিত। তো একটা সময় হুজুর আপনার একদিন ওই পুকুর ঘাটে যায় ফজর নামাজের জন্য ওযু করবে, তো উনি যাওয়ার পর সেম আমি যে জিনিসটা দেখি চারজন লোক
উনিও
সেই জিনিসটা দেখে এবং এরা চারজনই হুজুরের দিকে তাকিয়ে হুজুরকে ডাকতেছিল। তো এরপরে হুজুর স্বপ্ন দেখে আর কি, ড্রিম দেখে, যেটা হচ্ছে স্বপ্নে দেখে যে এই চারজন লোক ডেড বডি নিয়ে কবরস্থানে দাঁড়ায় আছে এবং চারজন ট্রাই করতেছে লাশটাকে দাফন দেওয়ার জন্য কিন্তু কোনোভাবে এরা চারজন লাশটাকে কবর নামাতে পারতেছে না। তো হুজুরকে বলে, হুজুরের কাছে এরা হেল্প চায় যে আপনি আমাদেরকে সাহায্য করুন কবর লাশটা দাফন করানোর জন্য। তো এটা পরপর হুজুর তিন দিন দেখে স্বপ্নটা কিন্তু এটা কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। তো পরবর্তীতে হুজুর আমার গ্রামের যে বয়স্ক মানুষগুলো আছে ওদের সাথে কথা বলে, ওদের সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারে সেটা হচ্ছে যে 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি টাইমে আমার গ্রামের নাম, বাড়ির নাম বা এলাকার নাম যেটা সেটা হচ্ছে ফকির বাড়ি। তো এখানে কিছু এলএম ফকির থাকতো যারা আর কি জিন পালন করতে এবং ওই জিন দিয়ে মানুষের ভালো উপকার করা বা কি বলবো যে জিন দিয়ে এক মানুষের উপকার করতে আরেক মানুষকে খুব মানুষের ক্ষতি করা এই কাজগুলো করে থাকতো। তো যে এই এলএম ফকিরগুলোর মাঝে যে সব থেকে বড় এলএম ছিলেন আর কি, উনি অলওয়েজ একটা ঘোড়ায় করে পুরো যে এলাকাটা এটা ঘুরে বেড়াতেন এবং যে মানুষগুলো মানে ছোটখাটো ভুলগুলোকে ইনি অনেক বড় করে দেখতেন এবং মানে শাস্তি দিতেন। তো দেশে মানে এলাকার মানুষগুলো সবারই একটা আতঙ্ক ছিল তার মনে এই এলএম ফকিরটার জন্য। তো ওই এলএম ফকির দুই টাইপের জিন পাওত, একটা ছিল ভালো জিন আর একটা ছিল খারাপ জিন। তো ভালো জিনগুলো অলওয়েজ উনি ওনার সাথে রাখতেন আর খারাপ যে জিনটা ছিল জিনগুলো ছিল এগুলোকে উনি অলওয়েজ এলাকায় বাইরে রাখতেন। তো একটা সময় যখন এলএম ফকির মারা যায় তখন কি হয় যে খারাপ জিনগুলা এলাকার মানুষগুলোর উপর একটা অত্যাচার শুরু করে, মানে বিভিন্ন ভাবে ভয় দেখানো ট্রাই করে, বা বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের প্রতি বিভিন্ন ভাবে ওরা কাউকে জিন ভর করে বা কাউকে ভয় দেখানো ট্রাই করে। তো উনি মারা যাওয়ার পরে অন্যান্য এলএম ফকিরগণ সম্মিলিত ভাবে তাদের প্রচেষ্টা করে আপনার জিনদের ধারা ই করে, ওই যে খারাপ জিনগুলো থাকে এগুলাকে একটা বোতলে করে আপনার মানুষের থেকে দূরে ই করে দেয়।
জি থ্যাংক ইউ সো মাচ, এন্ড আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Grameenphone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তার আছি সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা, এবং আমরা ঘটনা শুনছিলাম, ঘটনার শেষ অংশে আমরা আছি। বলেন আপনার ঘটনাটা প্লিজ একটু শেষ করেন। জি
তো যখন এলএম ফকির মারা যায় তখন উনি মারা যাওয়ার পর যে জিনগুলো
যে বোতলে ভরে রাখে, তারপরে
খারাপ জিনগুলোকে বোতলে ভরে আপনার মানে এলাকার বাহিরে কোন এক জায়গায় মানুষের যাতে সংস্পর্শে না আসতে পারে এরকম জায়গাগুলোকে পুঁতে রাখা হয় আলাদাভাবে। কিন্তু একটা সময় আপনার কোনো একভাবে যখন আপনার গ্রাম অঞ্চলে ডেভেলপ হতে থাকে, তো ওইগুলো আপনার যখন ডেভেলপ করা হয় তখন দেখা যায় যে বোতলগুলো আবার উঠায়, তো ওঠানোর পরে এর থেকে 3-4 জিন হয়তো কোনোভাবে ছুটে যায়, যারা আবার নতুন করে আপনার অত্যাচার শুরু করে। তো এর মাঝে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার এলএম ফকির যখন মারা যায় তখন আমার গ্রামের কোনো মানুষ ওনাকে আপনার লাশ গোসল করানো থেকে শুরু করে এটাকে কবর দেওয়া কোনোটাই আমার গ্রামের মানুষজন করে নাই, তো ঠিকভাবে ওনার কাজটা করানো হয় না। দেশে যে জিনগুলো ছিল এরা আপনার এই জিনিসটাকে খুব কষ্ট পায় এবং এরা এই জিনিসটার জন্য গ্রামের মানুষের উপর খুব বেশি অত্যাচার শুরু করে পরবর্তীতে। তো ওই এলএম ফকির গুলা মানে অন্যান্য এলএম ফকির গুলা তখন তারা নিজে সম্মিলিত ভাবে এলএম ফকির লাশ দাফন থেকে শুরু করে সবকিছুই করে। দেশাই মানে হুজুর যেটা বলে যে ওই এলএম ফকির জীবিত অবস্থায় যেভাবে মানুষের উপর শাসন করত, এখন মৃত অবস্থায় হয়তো ওইরকমটাই মানুষজন মানে যে আতঙ্কটা ছিল আর কি, এই আতঙ্কের জন্য ওই জিনগুলা এখন মানুষকে ভয় দেখানোর জন্য ওই কাজগুলো করে থাকে। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাবো, এবং আমাদের এখানে এই ঘটনাটিতে ইমেইল আছে, সেই ইমেইলটা আমরা একটু পড়তে চাই। আমাদের এই ইমেইলটি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, লিখছেন যে হ্যালো রাসেল ভাই, আমি সম্রাট চক্রবর্তী ফ্রম কলকাতা ইন্ডিয়া। আমি বিজনেসম্যান, আমার রেস্টুরেন্টের ব্যবসা কলকাতায়, অ্যান্ড আই এম আ পার্ট টাইম প্যারানর্মাল রিসার্চার। এসব ভালো লাগে, ভূতাকে আমি শুনি প্রায়, খুব ভালো লাগে। আজ আমি একটা স্টুডেন্ট লাইফের ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। তখন রক্ত গরম, ভূত বা প্যারানর্মাল জিনিস খোঁজা বা তাদেরকে দেখবার ইচ্ছা ছিল প্রবল। ঘটনাটি 2016 সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের কোনো একটি সময়, তখন শীত পড়েছিল প্রচুর কলকাতায়। কোনো একদিন সন্ধ্যের দিকে আমি আর আমার বন্ধু শ্যাম, পেশায় ফটোগ্রাফার, আর সৌরভ, সে স্টুডেন্ট, ঠিক করলাম যে অন্য কোনো দিনের মতো আজও যাব আর একটা সার্ভে করতে, মানে অন্য কোনো জগতের বাসিন্দাদের খোঁজার চেষ্টা করতে। তো তাদের কমিউনিকেট করার জন্য আমাদের প্রবল ইচ্ছা। তখন আমাদের বাড়ি থেকে 10 মিটার হাঁটা পথ এবং বাগমারী মুসলিম কবরস্থান, আমি সেখানে আগে 2-1 গেলেও ভেতরে যাইনি বেশি। যাই হোক, প্ল্যান মাফিক কাজ, কবরস্থান এবং তার গেটের সামনে আমরা যখন, তখন বিকেল 5:30, তিনজনই প্রবেশ করলাম। গেটের গার্ড আঙ্কেল আমাকে চিনতেন ভালোভাবেই, তাকে হাসি মুখে ইশারায় সালাম দেওয়া জানাতেই সেও তাই করল। আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখে বাধা দিয়ে বলল, এখন তো সন্ধ্যা হতে চলল, ভেতরে না যাস না। উত্তরে আমি বললাম, আমার কাজ তো সন্ধ্যার পরে, একগাল হাসি দিয়ে সেটা বললাম। এবং আঙ্কেল কিছু একটা বিড়বিড় করে বলল, বুঝলাম তিনি কিছু, খুশি হলাম যে উনি আমার শুভাকাঙ্ক্ষী, মানে দোয়া করলেন এরকম কিছু একটা আর কি। তো আমরা ক্রমশ ভেতরের দিকে যেতে থাকি, প্রায় মাঝামাঝি সময় সৌরভ বলল, ভাই আমি আর যাব না এখান থেকে। আমি আর শায়ন অবাক হই, প্রায় একসাথে বলি, কেন? আমি মজা করে বললাম, ভয় পাচ্ছিস? সৌরভ কিছু বলল না, বলল চলো না, এবং সায়ন ভুরু কুচকে যা বলল যে একা যেতে পারলে যা। সৌরভ কিছু না বলে চলে গেল, আমরা ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল। আমি অবাক হলাম, আসার ইচ্ছে ছিল ও সবচেয়ে বেশি। আমি পাঁচ সাত না ভেবে আর মানে এগোতে গেলাম। তখন একবার ভেবেছিলাম যে ফিরে যাব, বাট তখনও আমাদের কাজ কিছুই মানে উপলব্ধি করা হয়নি। তখন অন্ধকার, সন্ধে ছটা, সবে প্রবেশ করেছি ব্লক 33-এ। ব্লকগুলি বেশি বড় নয়। শেষ প্রান্তে চোখ চেতেই দেখলাম গার্ড অ্যাঙ্কেল দাঁড়িয়ে আছেন, দূর থেকে অন্তত তাই লাগছিল। আমি হাঁক দিলাম, কাকা, কোনো উত্তর নেই। আরো কাছে এগোচ্ছি, সায়ন আমার সাথে। আমাকে ডেকেও সাড়া না পেয়ে ভাবলাম ওটা কি কাকা নয় তাহলে। হাঁটতে হাঁটতেই ভাবছি সমস্ত। তখন মাথায় এলো যে ব্লক 33-এ আসার জন্য আমার যে পাশ দিয়ে এসেছি ওটাই একমাত্র রাস্তা, আর আসার পথে কাকা আমাদেরকে অতিক্রম করেনি, তাহলে লোকটিকে। ততক্ষণে আমরা প্রায় 10 হাত দূরত্বে লোকটির কাছ থেকে দেখলাম সেইটি কবরের সামনে দাঁড়িয়ে আছে এবং কবরের দিকে দৃষ্টি তার, এবং প্রচণ্ড অন্ধকার। লোকটি যে মৃদু আলোর মাঝে এক অন্ধকারের প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আর সায়ন চুপ করে আছি, কোনো কথা বলছি না। কথা বলার শক্তিটুকু বোধ হয় হারিয়ে ফেলেছিলাম তখন। মাত্র 8 থেকে 10 হাত দূরে থাকা মূর্তিটা আসলে কি তাহলে? মানুষ নয়। সায়নের দিকে চোখ চায় আমার, দেখলাম ও চোখ কপালে তুলে আঙুল নিক্ষেপ করছে ওই ছায়া মূর্তির দিকে। তাকাতে দেখি সেই মূর্তি তাকিয়ে আছে আমাদের দিকে, হলুদ বর্ণের চোখ যেন আগুন জ্বলছে, আক্রমণাত্মক হয়ে উঠছে। আমরা কিছু না ভেবে পেছন করে দৌড়াতে শুরু করি, কত জোরে জানি না, কি কোথায় তাও জানি না, শুধু দৌড়ে চলেছি নিজের মতো। খালি যেন মনে হচ্ছিল পেছনে আসছে সেই লোকটি। প্রায় 5 থেকে 7 মিনিট এলোমেলো ভাবে ছোটার পর মসজিদ দেখতে পাই। প্রায় সাথে সাথে মসজিদের কাছে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর নিজেকে আবিষ্কার করি গার্ড আঙ্কেলের কেবিনে। সায়ন ছিল তখনও। আঙ্কেল শান্তভাবে বলল, বলেছিলাম তো না যেতে। আমি আর কোনো উত্তর দিতে পারিনি। আমার সব ঘটনা তাকে বলার পর তিনি বললেন, শাকিব খান বলে একজন কুখ্যাত ক্রিমিনালকে কবর দেয়া হয় ব্লক 33-এর মাঝামাঝি কোন এক জায়গায়। এর আগেও দু একবার অনেকে দেখেছে সেখানে। সে একই ব্যাপার, কোন কুকুর বেড়াল মানে কিছুই মানে কোনো কিছুই সেখানে যায় না তো তার কাছে। এবং তারপরে তিনি লিখেছেন যে আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো লিখতে পারেন এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ সম্রাট। এবং আশা করছি যে আপনি সবসময় ভালো থাকবেন এবং ভালো দলে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের অতিথির কাছে। তবে তার আগে আমরা ফেসবুকে এগুলো দেখতে চাই, আপনারা কে কি লিখছেন। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন ভাইয়া সিলেট থেকে অ্যালেক্স হোসেন আমাদের সঙ্গে আছেন, সম্রাট বয়তানবীর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সালমান স্যাম, প্রিন্স বয় আরিয়ান আমাদের সঙ্গে আছেন, জসিম আহমেদ জিসান আমাদের সঙ্গে আছেন, জে আর জামিল রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলামিন মল্লিক, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সোহেল আহমেদ টুটুল, এম এ মতিন খান আমাদের সঙ্গে আছেন, রিফাত আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান ফয়সাল, এম ডি লিটন আমাদের সঙ্গে আছেন, উম্মে সালমা উষা আমাদের সঙ্গে আছেন এবং কমেন্ট পড়তে বলেছেন। অ্যান্ড উম্মে সালমা হচ্ছে আমার ক্লাসমেট, তিনি শুনছেন আমাকে, থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য এবং আশা করছি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম এম মতিন খান, সুদীপ্ত কুমার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি ওয়াহিদুজ্জামান, এম ডি আহসান হাবিব রুকু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুবেল খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ ওসমান সাদি এবং বশিরা হোসেন নিশুম আমাদের সঙ্গে আছেন, রতন আমাদের সঙ্গে আছেন, এইচ এম ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অলকেশ কুমার, এছাড়াও আবু রিফাত এন জে আর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সালমান বিন মোহাম্মদ, এছাড়াও এমডি রাজিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেঘ, এছাড়াও আছেন সুমন ইসলাম, আমাদের সঙ্গে আছেন স্বপন মোল্লা, আপন সরকার আমাদের সঙ্গে আছেন, এমডি সোহেল সর্দার আমাদের সঙ্গে আছেন, নিয়ামতুল্লাহ রিয়াদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আহসান হাবিব রুকু সহ আরো অনেকে। তো আপনারা যদি থাকতে চান চলে আসতে পারেন আমাদের এই দুটো পেজে, ভিজিট করতে পারেন www.facebook.com/radio.foodie and www.facebook.com/bhutfm.trust। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের অতিথির প্রথম অতিথির কাছে। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনা একটু শোনাবেন আমাদের?
ধন্যবাদ রাসেল ভাই, আমি সোহাগ
জি,
মিরপুর থেকে। অ্যাকচুয়ালি আমি রাজশাহীতে গেছি, মিরপুরে থাকি।
মিরপুরে থাকেন, রাজশাহীর কোথায় থাকেন ভাই আপনি?
রাজশাহী জুকমিল কাটাখালি।
রাইট রাইট,
আমি এর আগে বলেছিলাম রাজশাহী কাটাখালি জুকমিলে, ওখানে আমার বাড়ি।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আমি ঘটনায় চলে যাচ্ছি
জি,
যেটা হচ্ছে আমি কি ইউনিভার্সিটির নামটা বলবো?
না দরকার নাই, আমি মনে হয় যে আপনি জায়গা এবং ইউনিভার্সিটির নাম না বললেই বেশি ভালো।
যেটা হচ্ছে যে কোন একটা ঢাকার কোন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের পাঁচজন স্টুডেন্ট অনেকে স্টুডেন্টের মধ্যে এক সেমিস্টারে তার পাঁচ ফ্রেন্ড একসাথে পড়াশোনা করতো। তো এর মধ্যে একজন ফ্রেন্ড ছিল যার নাম ছিল রাহাত। তো এই রাহাত হচ্ছে এদের ফ্যামিলিটা হচ্ছে খুব ইসলামিক অনুশাসনায় চলাফেরা করে, আর রাহাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আর যে চারটা ফ্রেন্ড ছিল
খুব রিলিজিয়াস একটা ফ্যামিলি,
তা আর যে ফ্রেন্ড ছিল চারটা, এরা হচ্ছে একটু মানে অন্যরকম ছিল, এরা সবসময় খুব বেশি ঘোরাঘুরি করতো। সো এর মধ্যে রাহাতের ব্যাপারটা যেরকম ছিল যে রাহাত প্রত্যেক রাত্রি একটা স্বপ্ন দেখত, যে স্বপ্নটা হচ্ছে যে রাহাত কোন একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর হচ্ছে কি যে একটা ঘর, যে ঘরের মধ্যে রাহাত শুয়ে আছে, আর এই ঘরের এক কোনায় একটা টিভি রাখা আছে, টিভির পাশে একটা ছায়া, এই ছায়াটা রাহাত সবসময় দেখতে পেত। দেখতে পাওয়ার পরে ও যখন ক্লাসে যেত ইউনিভার্সিটির
পাশে একটা অবয়ব
ছায়ামূর্তি, যেটার কথা বললেন একটু আগে, সেটা শুনলাম যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়ামূর্তির এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, মানে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সেই শুধুমাত্র পিছন সাইডটা দেখত রাহাত, ওই ছায়ামূর্তিটা বোঝা যেত যে পিছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তো এটা কিছু মনে করতো না, স্বপ্ন স্বপ্ন, এটা কখনো কাউকে কিছু বলেনি রাহাত। ক্লাসে যেত, ক্লাসে যাওয়ার পরে রাহাত যে জিনিসটা খেয়াল করতো যে টিচার ক্লাসের মধ্যে আছেন, টিচারের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। তিনি রাহাত যখন বাইরে আসত, ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডের পাশে একজন ছায়া দাঁড়িয়ে আছে, সে এটা হ্যালুসিনেশন মনে করে ও এটাকে ছাড়িয়ে যেত, বারবার এটাকে ইগনোর করত। দেন একটা সময় যে কোনো একটা ভ্যাকেশনের অ্যানাউন্স হয় তাদের ইউনিভার্সিটিতে, তো রাহাতের ফ্রেন্ড একটা ছিল যে শফিক, উনি বলছেন যে এবারকার ভ্যাকেশনটা আমরা হচ্ছে কি যে আমার নানার বাড়িতে কাটাবো, আমরা পাঁচ ফ্রেন্ড আমরা সেখানে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে কি যে সেখানেই কাটাবো, তারপর চলে আসবো ঢাকায়। ওকে, এই কথা বললো, বলার পরে সব প্রোগ্রাম সেট হয়ে গেল। এরপরে যখন হচ্ছে কি যে এই কি বলে যে রাহাত তখন আস্তে আস্তে সবার সাথে চলে গেল ওদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যেয়ে যখন আমরা বাস থেকে নেমে মেন রোড থেকে কিছু দূর হেঁটে যেতে হয় যে গ্রামের রাস্তাটা, ওই গ্রামের রাস্তাটা দিয়ে যখন রাহাত হেঁটে যাচ্ছে তখন তার মনে হচ্ছে যে আমি এই রাস্তাটা চিনি, বিকজ অফ সে কিন্তু আগে এই রাস্তাটা দেখেছে স্বপ্নের মাধ্যমে, কিন্তু সে এখনো মানে মনে করতে পারছে না যে আসলে কোথায় দেখছি। দেন এই রাস্তাটা চলে যাওয়ার পরে যখন তারা বাড়িতে চলে যায়, অলমোস্ট আসরের নামাজ শেষ হয়ে গেছে বা মাগরিবের নামাজ দিবে এরকম এরকম, আজান দিবে এরকম, ঠিক এই সময় তারা বাসায় ড্রয়িং রুমে বসে বসে তারপর হচ্ছে ব্যাগ, তারপর যা লাগেজ ছিল ওগুলো রেখে তারা ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পরে রাহাত যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে নামাজ পড়ে তখন বলে যে আমরা একটু গ্রামের বাইরে একটু বেড়াতে যাবো। সো তারা ফ্রেশ হওয়ার পরে একটু গ্রামের দিকটা চারিদিকে ঘুরে আসে, বেরিয়ে আসে। বেড়ানোর পরে তখন রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে যখন চারজন ফ্রেন্ড বলে কি যে আমরা আজকে কার্ড খেলবো, এটা অ্যাজ ইউজুয়াল সবাই করে, যেটা দুই তিনজন ফ্রেন্ড একসাথে থাকলে যেটা করে। দেন ওরা হচ্ছে কি যে কার্ড খেলছে, চারটা ফ্রেন্ড কার্ড খেলছে, রাহাত পাশে বসে আছে। বসে থাকতে থাকতে অলমোস্ট যখন প্রায় একটা বাজে তখন হচ্ছে কার্ড খেলা শেষ হয়, সবাই মিলে তখন বলে যে আচ্ছা ঠিক আছে এবার ঘুমাতে যাবো আমি। ঘুমাতে যাওয়ার পরে তখন রাহাত যখন জাগ না পায় অলমোস্ট দুইটা আড়াইটার দিকে, এই সময়টার মধ্যে সে রাহাত আবার স্বপ্নটা দেখে। যখন ঘুমাতে যায় সবাই ঘুমিয়ে গেছে, রাহাত আবার স্বপ্নটা দেখে যে ওই একটা ঘরের মধ্যে শুয়ে আছে যেখানে শুয়ে আছে ওই ঘরের মধ্যে একটা টিভির পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে দেয়ালের দিকে মুখ করে, এটা স্বপ্নের মধ্যে দেখছে। তখন রাহাতের ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে রাহাত যেভাবে শুয়ে আছে, আমি একটু বলে নিই যে ওই যে স্বপ্নের মধ্যে দেখে ওখানে দেখে যে রাহাত একা শুয়ে আছে, বাট যখন স্বপ্নটা ভেঙে যায় যখন সে জেগে যায় তখন দেখছে কি যে তার ফ্রেন্ডরা শুয়ে আছে, কিন্তু ওই রুমটার মধ্যে ওই জায়গাতে টিভি আছে এবং ওই জায়গাতে একজন দাঁড়িয়ে আছে। এবারে রাহাত একেবারে ফেস মানে একবারে মানে ইন ফ্রন্ট অফ হিজ আইস একবারে সামনাসামনি সেই জিনিসটা দেখছে। দেখার পরে রাহাত তখন খেয়াল করছে যে এই জিনিসটা আমি আগে কোথায় দেখছি, তার মানে আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম, এটা এখন দেখছি, একেবারে সরাসরি দেখছি। দেন রাহাত করে কি আস্তে করে উঠে আসে, উঠে এসে বলে কি যে আসলে এটা কি আমার স্বপ্ন না সত্যি, এটা আমি আজকে পরীক্ষা করব। রাহাত যে জিনিসটা করে যে আস্তে করে বিছানা থেকে নেমে আসে, নেমে আসার পরে সে আস্তে আস্তে ওই টিভির কাছে যায়। যতই কাছে যায় সে একটা জিনিস খেয়াল করে যে স্বপ্নের মধ্যে যে জিনিসটা দেখতো যে দেয়ালের দিকে সে ছায়াটা দাঁড়িয়ে আছে দেয়ালের দিকে মুখ করে, বাট যতই কাছে যায় একটা সময় যে দেখে কি যে ওই ছায়াটা রাহাতের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কিন্তু মাথাটা নিচু করে আছে। এই সময় রাহাত যখন কাছে একেবারে কাছাকাছি চলে যায়, যাওয়ার পরে রাহাত ওই ব্যক্তিটার বা ব্যক্তি বলেন বা ছায়ামূর্তি যেটাই বলেন না কেন ওটার যখন হচ্ছে কাছে যে যখন তার হাতে হাতের পর হাত দেয় ধরার চেষ্টা করে, তখন দেখে একটা শীতল এবং লোমশ একটা শরীর সে তার হাতে ধরে। রাহাত এই জিনিসটা দেখে, দেখার পরে যখনই হাত দেয় তার গায়ে তখন সে ছায়ামূর্তি বা যেটাই বলেন না কেন সেই ব্যক্তি শুধুমাত্র তার মাথাটা উঁচা করে একটু তাকায় রাহাতের দিকে, মানে মাথাটা তোলে। রাহাত যে জিনিসটা দেখে সেই জিনিসটা তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেটা যে রাহাতের চোখের সামনে যে জিনিসটা দেখছে যে যে মানুষটা মাথাটা তুলেছে ওই মানুষটার চেহারার মধ্যে কোনো চেহারাই নাই, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হোল, একেবারে অন্ধকার একটা গর্তের মতো কিন্তু কোনো চেহারা নাই। এই জিনিসটা দেখার পরে রাহাত খুব জোরে চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠার পরে সেন্সলেস হয়ে যায়। পরের দিন রাহাতের খুব জ্বর আসে, সেই দিনই হচ্ছে কি যে রাহাতকে ঢাকায় ট্রান্সফার করা হয়। ট্রান্সফার করার পরে তিন দিন পর হচ্ছে তার জ্বর কমে যায়। তখন হচ্ছে তাদের ফ্যামিলি যেহেতু একটা রিলিজিয়াস মাইন্ডেড, তো তাদেরকে একটা তাদের ফ্যামিলিতে একটা হুজুর নিয়ে আসা হয়। হুজুর বলে যে রাহাত হচ্ছে কি যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের যে ফ্রেন্ডগুলো ছিল এই ফ্রেন্ডগুলোর চেয়ে রাহাত একদম অন্যরকম। আর রাহাত যে জিনিসটা দেখেছে বা যে জিনিসটা সামনাসামনি হয়েছে এটা ছিল একটা দুষ্ট জিন, যেটাকে আমরা বলি যে ওই যে পিশাচ যেটাকে বলি, হ্যাঁ, যেটা মানুষের পিছে লাগে। তো এই জিনিসটা রাহাতকে অনেকবার চেষ্টা করেছে যে রসেল ভাই কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে অন্য একটা ডাইমেনশন থেকে মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে কি যে রাহাতের সাথে প্রথমে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করেছে বাট এটা রাহাত ইগনোর করে গেছে, তারপরে একেবারে সরাসরি তার সামনে চলে এসেছে। দেন হুজুর যখন হচ্ছে কি যে তাকে হচ্ছে কি যে অনেক তাবিজ টাবিজ দিয়ে দেয়, পানি পড়া দিয়ে দেয়, এগুলো যখন সে ব্যবহার করা শুরু করে তখন থেকে সে স্বপ্ন আর দেখে না বা এটা তার সামনে ছিল না, এটাই ছিল ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের যে ভূতাশ্রমে যে পেজটা রয়েছে সেই পেজে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে লিখছেন এখানে, এবং আমাদের সঙ্গে আছেন রামিন আরুশ এছাড়াও, এবং তিনি লিখেছেন যে গাইবান্ধা থেকে শুনছি, জোস লাগছে আজকের স্টোরিগুলো, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আক্তার খাদিজা আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখছেন অ্যাজ ইউজুয়াল টু দ্য শি ইজ লিসনিং টু ভূতাশ্রম, এবং তিনি বলছেন উইথ হার লিটল ব্রাদার হিমেল অ্যান্ড আমাদের সঙ্গে আছেন তিনি এই মুহূর্তে, এবং তিনি চাচ্ছেন আরো ভয়ঙ্কর কোনো ঘটনা। আই হোপ নেক্সট যে ঘটনাগুলো আছে সেগুলো আপনাদের কাছে আপনার কাছে আরো ভালো লাগবে। আর থাকুন আমাদের সঙ্গে। রনি আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমার কাছে অনেক প্যারানর্মাল, অ্যাবনর্মাল বলতে প্যারানর্মাল বুঝাইছেন সম্ভবত, ঘটনা আছে এবং তিনি আমাদেরকে সেটা পাঠাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, BHWTFM এট দ্য রেট RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাব। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, অথবা ঘটনা যদি লিখে পাঠাতে চান লিখেও পাঠাতে পারেন। এই পেজটিতে কিন্তু সেন্ড ইমেইল বলে একটা বাটন রয়েছে, সেখানে প্রেস করেও কিন্তু আপনি সরাসরি ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সোরানি, আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আব্দুল আজিজ জয় লিখেছেন, আই জাস্ট লাভ ভূত এফ এম, ইটস দ্য বেস্ট শো, এবং আমাদেরকে তিনি বলছেন যে উইশ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুল হাসান, কামরুল ইসলাম রাজু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমবি জাহাঙ্গীর, এছাড়াও আমাদের সঙ্গে সজল প্রিন্স আছেন, এল আর বি নয়ন আমাদের সঙ্গে আছেন, অয়ন্ত আদ্রিয়ান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কামরুল ইসলাম রাজু নিকুঞ্জ দুই থেকে, শিহাব সরকার আছেন আমাদের সঙ্গে এবং তিনি ওয়েট করেন এভরি ফ্রাইডে ভূতের জন্য, এবং আগে বেশি শুনতাম বাদ দিয়েছিলাম শোনাটা, ইদানিং বেশি শুনি ভূত এফ এম, তার মানে আবারও ফিরে এসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ফিরে আসার জন্য, এবং আশা করছি এখন থেকে রেগুলার আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যত বেশি আমাদের সঙ্গে থাকবেন তত বেশি আমরাও উৎসাহ পাব, এবং সেই সাথে আপনাদের যেরকম ভালো ঘটনার ডিমান্ড থাকে ঠিক একইভাবে যত ভালো ঘটনা আমরা পাই পরের সপ্তাহে তার চাইতেও ভালো ঘটনা আমরা চাই। সুতরাং আপনাদের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি।
ভূত এফ এম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো, আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো আমি এমডি মাহাতা সিমন, আমি মিরপুর এক নম্বর থেকে বলছি। ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগের ঘটনা। তখন আমার বয়স ছিল 9 বছর, আনুমানিক 9 বছর ছিল বয়স। তো সে সময় আমি ফেনীতে থাকতাম। বলে রাখি যে আমি আমার জন্মের 15 বছর ফেনী শহরে কাটিয়েছি। আমার বর্তমান বয়স 16, আমি 15 বছরে ফেনী শহরে কাটিয়েছি। তো ফেনীতে একটা ভাড়া বাসার ঘটনা এটি। সেই বাসাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে বাসাটা ছিল 5 তলা এবং বাসাটিতে 2 ইউনিট 10টা ইউনিট, অর্থাৎ 10 জন 10টা ফ্যামিলি ছিল। তো ওই ফ্যামিলিগুলোর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে প্রত্যেক ফ্যামিলির সাথে, একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির যে এতটাই ঘনিষ্ঠ কানেকশন যে যেটা বর্ণনা করার মতো না, যে সব সময় একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির অলওয়েজ কানেকশন থাকে, যে কোনো ধরনের কানেকশন তাদের সাথে থাকে, অর্থাৎ একবার পুরো আত্মীয়র মতো। সব সময় আমরা একে অপরের সাহায্য করি, একে অপরের আনন্দে পাশে দুঃখে সব সময় থাকি এবং একসাথে মিলেমিশে থাকতাম। তো সেই বাসার ঘটনা, তো বাসার বর্ণনার যুক্তি দিয়ে আমাদের বাসাটা ছিল 5 তলা এবং 5 তলার বাসার সামনে ছিল একটা প্লেগ্রাউন্ড এবং পাশে ছিল একটা গ্যারেজ। তো বাসায় 4th তলার একজন ভাড়াটিয়া সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। তো উনি আমার আন্টি হিসাব মতে, তো আন্টি একদিন হঠাৎ করে রাত্রেবেলা আসলেন আমাদের বাসায় এবং এসে আমাদেরকে হঠাৎ করে বললেন যে তার সাথে এরকম এরকম ঘটনা গত তার আগের দিন রাতে ঘটে গেছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে কি ঘটনা। তো তিনি বললেন যে তাদের ফ্যামিলিটা হচ্ছে চার ফ্যামিলি, অর্থাৎ তিনি ছিলেন, তার হাজবেন্ড ছিল এবং তার 2 ছেলেমেয়ে ছিল। তো ওনারা হ্যাপি ফ্যামিলি, সবসময় হাসি খুশি থাকতেন এবং সবার সাথে ভালোই কানেকশন এবং রিলেশন ছিল। তো যাই হোক, তারা দিন যাপন করছিল খুব ভালো করে। তো একদিন রাতের ঘটনা, তো ওনারা সবসময় চারজন একই বিছানাতে ঘুমাতেন এবং বিছানাটা অনেক বড় ছিল, সে কারণে তারা একসাথেই ঘুমাতেন, কখনো আলাদা ঘুমাতেন না। তো চারজন এক বিছানা ঘুমানো ধরুন সবাই ভালো করে ঘুমাতে পারতেন। তো একদিন রাতে হঠাৎ করে উনি বলেছেন যে ঠিক আনুমানিক রাত 2:30 থেকে 3 এই সময়টার ভিতর বা 3 পরেও হতে পারে, এরকম উনি যেটা বললেন যে ওই সময়টাতে হঠাৎ করেই তার চোখটা খুলে গেল। কোন কারণে খুলেছে উনি বলতে পারেন না, বাট কোন কারণে তার চোখ চোখ খুলে যায় এবং তিনি যেটা দেখেন সেটা তিনি আসলে চোখ খুলে কখনো বিশ্বাসই করতে পারছিলেন না নিজের চোখে গিয়ে, যে উনি দেখতে পেলেন যে উনার চোখের সামনে খাটের একদম সামনে দুটো অবয়ব দাঁড়িয়ে রয়েছে এবং তারা তাদের চোখগুলো লাল লাল রয়েছে এবং তাদের মুখ থেকে অনেক রক্তর মতো পড়ছে এবং লাল পুরো, তো পাখিটা পুরো কালো ছিল। তো উনাদের ঘর অনেক সবসময় উনাদের রুমে ডিম লাইট জ্বলতো, উনি ডিম লাইটের আলোতে উনি বুঝতে পারলেন যে এই দুটো কালো অবয়ব রয়েছে এবং সেটা মানুষের মতো দেখতে। তো উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, উনি চোখ খুলে বেশ অনেকটাই সিরিয়াস হয়ে গেলেন, কিন্তু উনি নড়চড় করতে পারছিলেন, অর্থাৎ তিনি নাড়াচাড়া করতে পারছিলেন না এবং তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তো দুটো অবয়বের ভিতর একটা অবয়ব হঠাৎ করেই তার পাশে তার মেয়ে ঘুমাচ্ছিল, তো তার মেয়ের দিকে হঠাৎ করে তার সেই অবয়বটি তাদের মধ্যে থেকে একটি অবয়ব তার মেয়ের দিকে এগিয়ে আসে এবং আস্তে আস্তে তার মেয়ের গলার দিকে হাত বাড়াতে থাকে। তো তিনি দেখলেন যে সে মেয়েটির গলাটি চেপে ধরেছে, তো মেয়েটি ঘুমের ভিতরেই মানে কোনো প্রকার চিৎকার করছে না কিন্তু ঘুমের ভিতরে মেয়েটির মৃত্যু হয়ে যাবে এটা তিনি নিশ্চিত হতে পারলেন যে এটা গলা চেপে ধরেছে এবং ঘুমের ভিতর হয়তো তার মেয়েটি মরে যাবে। তো তিনি সাংঘাতিকভাবে চিৎকার করার চেষ্টা করলেন কিন্তু কোনো অবস্থাতেই তিনি চিৎকার করতে পারছিলেন না, অর্থাৎ তার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না এবং তার শরীরও সে নাড়িয়ে যে কাউকে জাগাবে তার পাশে থাকা মানুষগুলো সেটাও পারছিলেন না। তো সবাই গভীর ঘুমে, শুধু উনি জেগে রয়েছেন এবং দেখছেন যে দুটো অবয়বের ভিতরে একটা অবয়ব তার মেয়ের গলা চেপে ধরেছে। মেয়েটি ঘুমের ভিতরেই ঘুমাচ্ছিল কিন্তু মেয়েটি বুঝতে পারেনি যে তার দম বন্ধ হয়ে আসছে। তো মেয়েটির হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, সেটি তার মা লক্ষ্য করে এবং তার মা আরো জোরে চিৎকার করার চেষ্টা করে কিন্তু তার শক্তি সে যতই খরচ করে সে কিছুই করতে পারত না। তো এভাবে মিনিট খানেক যাওয়ার পরে দ্বিতীয় যে অবয়বটি দাঁড়িয়েছিল সেই অবয়বটি হঠাৎ করেই কেমন জানি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ তার মনে যে দয়া আসলো হয়তো সেটা উনি বুঝতে পারলেন যে দ্বিতীয় অবয়বটি বুঝতে পারলো যে তার মায়ের কষ্ট হচ্ছে। তো দ্বিতীয় অবয়বটি প্রথম অবয়বটিকে একটা ইশারা করলেন এবং দ্বিতীয় অবয়বটি ইশারাটা এমন ছিল যে সে বুঝাচ্ছে যে ছেড়ে দাও বা আর দরকার নেই এরকম কিছু একটা টাইপের। তো উনি বুঝতে পারলেন যে অবয়বটা ওই রকমই কিছু একটা উনাকে বুঝাচ্ছেন যে এটার আর দরকার নেই বা গলা টিপে ছেড়ে দাও এরকম কিছু। তো ওর দ্বিতীয় অবয়বের কথায় আবার প্রথম অবয়বটি মেয়েটির গলা ছেড়ে দেয় এবং মেয়েটির শ্বাস প্রশ্বাস আবার নর্মাল হয়ে আসে, তার মা লক্ষ্য করে এবং তার মা তখনও চিৎকার করার চেষ্টা করে কিন্তু পারে না। তো প্রথম দুটি অবয়বে কিছুক্ষণ সেখানে আবার দাঁড়িয়ে থাকে এবং তার দিকে তাকিয়ে থাকে, তো সে অনেক ভয় পায় এবং সে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে যাচ্ছিল। তো তখনই হঠাৎ করে সে লক্ষ্য করতে পারে যে অবয়ব দুটি সরে যাচ্ছে এবং আস্তে আস্তে সরতে সরতে দেয়ালের মাঝে হঠাৎ করে উধাও হয়ে যায়। তো এইটার পরে উনি যখন অবয়ব দুটো যখন উধাও হয়ে যায় তখন তিনি নর্মাল হয়ে যান এবং তখন তিনি তার গলা দিয়ে সাউন্ড বের করেন, কিন্তু যেহেতু ঘটনাটি ঘটে গেছে তাই তিনি আর কাউকে জাগা নেই, সবাইকে নন্তা ও তার মেয়েকে দেখছিলেন যে তার মেয়ে স্বাভাবিক রয়েছে। তো তিনি সেদিনের রাতের মতো আর ঘটনাটি কাউকে জানাননি। তো ঘটনাটি যেহেতু ঘটে গেছে তো তিনি আর সেটি কাউকে জানান, তিনিও ঘুমিয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি পরে এসে আমাদেরকে ঘটনাটি বলেন। তো ঘটনাটি এখান পর্যন্ত থেমে গেল, ভালো থাকতো, কিন্তু উনার সাথে ঘটনাটি রীতিমতো চলতেই থাকে। ঘটনাটি আরো তীব্র হয় তার কয়েকদিন পরেই। আমাদের ওখানে দুটো বাড়িওয়ালা ছিলেন, দুজন বাড়িওয়ালা, তো উনারা দুজন ভাই ছিলেন। তো তাদের মধ্যে একজনের দুজনেরই মা, দুজনেরই একটাই মা, তো মা উনাদের সাথেই থাকতেন। তো উনি যে মায়ের অনেক বয়স হয়ে গেছিল, তো বয়স হওয়ার দরুন উনারা ওই মা একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তো উনি যখন তখন যে কারো বাসায় গিয়ে দরজা ধাক্কাতেন, অর্থাৎ দরজা কলিং বেল না দিয়ে অনবরত দরজা ধাক্কিয়ে যেতেন দরজা খোলার জন্য, এতে অনেকেই একটু বিরক্ত বোধ করতেন। তো উনি চিনতেন, উনার দুই ছেলের বাসা উনি চিনতেন, একজনের বাসা ছিল চারতলায় আরেকজনের বাসা ছিল পাঁচতলায়। তো উনি উনাদের বাসায় গিয়ে প্রায় দরজা ধাক্কাতেন, আর আমরাও ছিলাম পাঁচতলায়, তো আমি দেখতাম উনাকে প্রায়। তো এরকম অবস্থায় উনি প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তো ঘটনাটি আসলে উনার সাথেই কানেক্টেড, ঘটনাটি তো উনি সেরকম ভারসাম্য হারিয়ে ফেলার প্রায় তিন থেকে চার মাসের মাথায় উনি হঠাৎ করে মারা যান। তো মারা যাওয়ার পরে উনাকে কবরস্থ করা হয় উনার নিজ গ্রামে। তো সেদিন যেদিন তার যেদিন তিনি মারা যান সেদিন রাতের ঘটনা। তো সেদিন ওই সেই মহিলাটির সাথে আবার আন্টির ভালো সম্পর্ক ছিল, তো প্রায় ওই মহিলাটি উনার বাসায় যেতেন এবং কথা বলতেন। তো যেদিন উনি মারা গেলেন ওদিন রাত্রে উনি খেয়াল করলেন যে উনার ব্যালকনির যে গ্রিল ছিল, গ্রিল গুলো অত্যন্ত শক্ত এবং গ্রিলে কেউ শক্ত কোনো লাঠি বা কোনো মেটাল দিয়ে জোরে জোরে আঘাত করছে এবং তিনি বুঝতে পারছিলেন ঠিক সেইভাবেই আঘাত করা হচ্ছে, ঠিক যেভাবে ওই মানুষটি সবার দরজা ধাক্কাতেন, অর্থাৎ ঠিক একই পরিমাণ সাউন্ডে এবং একই পরিমাণ শক্তিতে ওইটা ধাক্কাচ্ছিলেন। উনি এবার দরজা ধাক্কানো ছেড়ে দিয়ে উনি গ্রিলকে কিছু দিয়ে বাড়ি মারছিলেন, অর্থাৎ গ্রিলটি এত জোরেই সাউন্ড হচ্ছিল যে উনি পুরো ভয়ে একবারে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। উনি দেখতে পাচ্ছিলেন যে উনার গ্রিলে ঠাস ঠাস শব্দ হচ্ছে এবং ঠিক সেভাবেই শব্দটা হচ্ছে ঠিক যেভাবে উনি দরজা ধাক্কাতেন। তো এটা দেখার পরে উনি আসলে সেখান থেকে চলে আসেন এবং তিনি অন্য রুমে আশ্রয় নেন। তো এইভাবে আধা ঘন্টা চলার পরে ওই শব্দটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো উনি ভালো করে দেখেন যে গ্রিলের চামড়া অর্থাৎ গ্রিলে যে পেইন্ট করা হয়েছে পেইন্ট উঠে গেছে সম্পূর্ণ এবং কি দিয়ে যে আসলে ধাক্কানো হয়েছে সেটির কোনো চিহ্ন নেই, তবে ভালো করে ধাক্কানো হয়েছে, তবে গ্রিল শক্ত থাকে, গ্রিলের কিছুই হয়নি, তবে বেশ ভালো মতেই গ্রিলের ক্ষতি হয়ে গেছে। তো উনি এরপর থেকে আসলে অনেকটাই ভয় পেয়ে যান এগুলো নিয়ে, ওনার সাথে আরো ছোট বড় নানা ধরনের ঘটনা ঘটে। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, ওনার সাথে আরো অনেক ঘটনা ঘটেছে যেটা আমি পরে আপনাকে পাঠাবো। তো আশা করি আপনার কাছে ঘটনাটি ভালো লেগেছে, ভালো থাকবেন রাসেল ভাই, সব লিসেনারদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
Bhoot FM, the night comes alive with Grounding Form.
অডিও ক্লিপ শুনছিলাম আমরা, অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসলাম। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন, এবং আমি এখন সরাসরি আরো একটা ঘটনায় চলে যেতে চাই। আমাদের সঙ্গে যে অতিথি আছেন তার ঘটনায় যাবো, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাই আমরা।
আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, কুমিল্লা থেকে ঢাকা মহাখালীতে থাকি। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমি কুরবানি ঈদের পরের দিন আমাদের এলাকায় পাশের এলাকার একজন চটপটি বিক্রেতাকে শুনেছি। তো ওনার সাথে ঈদের পরের দিনে আরেকজন কুরবানি দিয়ে, তো ওখানে গোস্ত কাটানোর সময় আমি ওনার থেকে গল্পটা কালেক্ট করি। আমি সরাসরি গাইয়াম তার গল্পতে চলে যাচ্ছি। তিনি ছিলেন একজন পেশায় একজন চটপটি বিক্রেতা, তিনি চটপটি বিক্রেতার পাশাপাশি উনি বাবুর্চি গিয়েও করতেন। উনি অনেক জায়গাতে কাজের ইয়ে পেলে উনি ওখানে বাবুর্চি গিয়ে করার জন্য চলে যেতেন পাশাপাশি চটপটি। তো যেদিন ঘটনা ওই দিন কুমিল্লার তিতাসে উনি একটি বাবুর্চি গিয়ে করার জন্য একটা কাজের অর্ডার পান, ওনার একজন আত্মীয় ওনাকে অর্ডারটা নিয়ে দেয়। তো যাক, ওই যেদিন ওই কাজ ওই দিন উনি ওনার যত সাঙ্গপাঙ্গ ছিল বা ওনার টিম ছিল ওনাদেরকে নিয়ে এবং ওনার ছোট একটা ছেলে ছিল তিন চার বছরের, ওটাকে নিয়ে উনি রওনা দেন। তো ওখানে যান, ওটা ছিল চল্লিশা রান্না। তো উনি রান্না বান্না করে উনি ওর ভেতরে বাড়ির ভেতরে খবর পাঠান যে রান্না বান্না শেষ, আর এখন কি বিলি বন্টন শুরু করবেন নাকি। তো ভেতর থেকে উত্তর আসে যেহেতু জোহর রাখতে হয়ে গেছে, আমরা জোহর নামাজ পড়ে মিলাদ শরীফ পড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। ওকে ফাইন। তো এই ফাঁকে আসলে একটা ঘটনা ঘটে যে উনি যখন রান্না বান্না করে শেষ করে উনি পাতিলগুলো সাজিয়ে রেখেছিলেন, তখন একটা কুকুর বারবার ওই পাতিলগুলোকে রাউন্ড দিচ্ছিল, ঘুরে ঘুরে তার কাছে আসছিল, পাতিলগুলোর কাছে আসছিল। উনি বারবার এটাকে ভয় দেখিয়ে তার চেষ্টা করছেন, বাট এটা অন্যান্য কুকুরের মতো যাচ্ছে না, এটা বারবারই একই জায়গায় থাকছে। তো তিনি যখন একটা আধাপুর একটা কাঠ নিয়ে লাকড়ি নিয়ে এটাকে তাড়া করলেন, তখন এটা সাথে সাথে চলে গেল, এটা আসলো না। তো ঠিক আছে, তারপর আবার তিনি বসে নিলেন, কাজ শেষ, সবাই বসে একটু রিল্যাক্স করছে। তো এই সময় তার বাচ্চাটা আসলো, আসার পর তার বাচ্চা তার কাছে খাবার ছিল। তো খাবার চাওয়ার পর তিনি বললেন যে বাবা এখনো তো খাবার দেওয়া শুরু হয়নি বা ভেতর থেকে এখন অনুমতি আসেনি, মিলাদ শরীফের পর খাওয়া শুরু হবে, তখন তুমি আমার সাথে খেয়েও এখন খাওয়ার দরকার নেই। তো দেখ বাচ্চাটা চলে গেল, আবার আসলো বাচ্চাটা এসে আবারও তার সামনে হাত পেতে একটু উনুনে বিনুনে করলো। করার পর যখন চিন্তা করলেন যে ছোট বাচ্চা একটু দেই তাতে কি হবে, তো তিনি কি করলেন একটু নিয়ে তো ছোট বাচ্চার হাতে দিয়ে বললেন যে বাবা এখন তুমি এতটুকু খাও, পরে আমি খাওয়ার সময় তুমি আমার সাথে খেও। এটা বলার পর বাচ্চাটা ওই খাবারটা নিয়ে চলে গেল। যাক, দিনের মতো খাবার দাওয়া শেষ করে উনি কাজটা শেষ করে উনি বাড়িতে চলে আসলো, কুমিল্লাতে চলে আসলো। আসার পর উনি পরদিন উনি ওনার চটপটি গাড়ি নিয়ে বের হন। বের হওয়ার পর, বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর তিনি তার তলপেটে একটু ব্যথা অনুভব করেন। তো তিনি এটাকে অত একটা পাত্তা দিননি, ইগনোর করে চিন্তা করলেন যে ওটা চলে যাবে। তো তিনি আবার গাড়ি চালানো শুরু করলেন। তো তিনি যতই যাচ্ছেন এটা ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। তো একসময় তিনি আর থাকতে পারছেন না, তিনি কি করলেন বাড়ির দিকে আবার ব্যাক করলেন, চটপটি গাড়ি নিয়ে ব্যাক করে চলে আসলেন। আসার পর তিনি রাসেল ভাই গাড়িটা রেখে তিনি যখন বাড়িতে ঢুকবেন গিরের কাছে ওনার সাথে সাথে বমি শুরু হয়ে গেল। বমি বলতে সাধারণ মানুষ শুধু ব্লাড যাচ্ছে, শুধু রক্ত যাচ্ছে, ওনার নাক মুখ দিয়ে অনবরত রক্ত যাচ্ছে। এই জিনিসটা আবার ওনার ওয়াইফ বাসা থেকে দেখতে পেল, পেয়ে তার ওয়াইফ এসে হাউমা করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। পাড়া প্রতিবেশীকে ডাকলো, ডেকে এনে সবাই মিলে তাকে ধরে কুমিল্লা মেডিকেল, আমি যেখানে আগে চাকরি করতাম ওখানে নিয়ে গেল। ইতিমধ্যে নেওয়ার মাঝখানেও দুই তিনবার উনি অটোতে বমি করেছেন। তো ওখানে নেওয়ার পর একজন ডাক্তার ওনাকে দেখছে, ওনাকে অবজার্ভ করার পর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিল। এত রক্ত যাওয়ার পর ওনার শরীরে রক্ত কমে যায়, যার কারণে ওনাকে ব্লাড দিতে হলো। তো রক্ত পরীক্ষা করার পর দেখা গেল যে কোনো সমস্যা নেই রক্তে, যতগুলো পরীক্ষা করা হয়েছে সবকিছু ওকে আছে। তো তাকে করলেন কি, যেহেতু কুমিল্লাতে এটা হচ্ছে না, তো ওনাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হলো। ঢাকা মেডিকেলে আসার পরে বমি করতে রক্ত বের হতে হতে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হতে হতে উনি টোটালি সাদা হয়ে যাচ্ছেন, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। তো ওনাকে এখানেও এনে অনেক ব্লাড দেওয়া হলো। ব্লাড দেওয়ার পর এখানেও তাকে অনেকগুলো ব্লাড টেস্ট করা হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও ডাক্তাররা তার কোনো মানে কুলকিনা করতে পারছেন না কেন এমন হচ্ছে বা অনবরত ব্লাড যাচ্ছে। তো এই ফাঁকে ওনার এক মামা শ্বশুর ঢাকায় থাকেন, তো ওনার ওয়াইফ ওনাকে ফোন দেন, দিয়ে ওনার মামা শ্বশুরকে সবকিছু বিস্তারিত বলার পর ওনার মামা শ্বশুর ওনাকে বলেন যে আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, তবে তো আমি তো ঢাকায় নেই, ঢাকার বাইরে আছি, আমার একটা লোক তোমাকে যাচ্ছে গিয়ে তোমাকে তেল পোড়া এবং পানি দিয়ে আসবে, তেল পোড়া পানি দেওয়ার পরে তুমি ওই তেল পোড়াটা তার পেটে মাখাবে এবং পানিটা অনবরত খাওয়াবে, আর বাকিটা আমার লোক বলে দিবে। তো ঠিক আছে রাসেল ভাই, উনি কথা বলার পর 10-15 মিনিটের মধ্যে একটা লোক গিয়ে সেখানে হসপিটালে উপস্থিত হবে। তবে লোকটা বেশভূষা ছিল, অনেক লম্বা, আর ওই যে সৌদিয়ানরা যেমন আলখাল্লা পরে ওরকম আলখাল্লা, ইসলামিক আলখাল্লা, ওইরকম উনি গেলেন, গিয়ে তাকে সুজে আপনার তেল শিশি বা বোতল পানি দিয়ে আসলেন। দিয়ে এসে বললেন যে হুজুর বলেছে যে আপনারা এটা কন্টিনিউ ব্যবহার করার জন্য, আর আপনারা যত তাড়াতাড়ি পারেন এটা ব্যবহার অবস্থায় আপনারা কুমিল্লা ব্যাক করুন, কুমিল্লা ফিরে গিয়ে একটা হুজুরের সাথে যোগাযোগ করুন, যেহেতু আমার হুজুর এখন কোনো ঢাকাতে নেই বা উনি আসতে লেট হবে, তা আপনার থেকে দেরি করতে নিষেধ করেছে, আপনারা চলে যান। তো ঠিক আছে, যখন রাসেল ভাই তারা ওই তেল পরে পানি পান করা শুরু করে দিল রোগী, তো আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি মানে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, রক্ত যাওয়া তো অলরেডি বন্ধ হয়ে গেল। তো তারা কুমিল্লাতে ব্যাক করলো। কুমিল্লাতে ব্যাক করার পর কুমিল্লাতে এসে একজন পেশা হুজুরকে দেখালো। তো হুজুর যখন ওই চালান দিলেন, চালান দেওয়ার পর ওই চিন্তা আসলো। আসার পর উনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি তাকে এভাবে কষ্ট দিচ্ছ কিনা, তুমি কি তাকে কোনো কারণে মারতে চাচ্ছ কিনা বা তারা এমন করছে কেন। তখন সে যেটা বললো যে আমি তার উপর খুবই রেগে আছি, কেন রেগে আছো, বলে যে তার কাছে আমি খাবার চেয়েছি, প্রথমে আমি গিয়েছিলাম, গিয়ে আমি ঘোরাঘুরি করেছি কুকুরের বেশে, কিন্তু সে আমাকে আগুন দিয়ে তাড়া করে, তারপর আমি গিয়েছি তার কাছে, যখন হাত পেতেছি তার ছেলে ইয়ে করে, তখনও সে আমাকে খাবার দেয়নি, জাস্ট এতটুকু দিয়েছে আমাকে, বলে যে চলে যাওয়ার জন্য। এতে আমি খুবই রাগি হই, রাগ করার পর আমি তার উপরে এখন একটা প্রতিশোধ দিচ্ছি, রিভেঞ্জ। তো বলছে ঠিক আছে, সে তো ভুল করেছে বা ইয়ে হয়েছে, অনেক শাস্তি হয়েছে, তুমি ওকে ছেড়ে দাও, বলে যে না আমি ছাড়বো না। তো একবার যেমন হুজুর সাথে কথা কাটাকাটি করার সময় সেটা চলে যায়। তো আমাদের মধ্যে যেমন কিছু লোক আছে শুধু নিজের কথার উপরে রাখতে চায়, কারো কথা শুনতে চায়, সে তাদের মধ্যে হচ্ছে এমন। তো হুজুর দেখলেন যে না, তাকে তো এমনভাবে ইয়ে করা যাবো না। তো হুজুর করলেন কি, বললেন যে ঠিক আছে, তোমরা এটা যদি ওর পজিস থেকে মুক্তি পেতে যাও, তাহলে সাত পুকুরের পানি লাগবে, নদীর পানি লাগবে, আর কবরস্থানের কবরের মাটি লাগবে। তো ঠিক আছে, তারা সাত পুকুরের পানি প্লাস আমাদের পাশে ঘুমতে নদী, তো ঘুমতে নদী থেকে পানি নিয়ে আসে এবং হুজুরের একজন শিষ্য ছিল, ওই শিষ্য গুরুস্থানের মাটি নিয়ে আসে। তো হুজুর ওই পানিগুলো পরিয়ে দিয়ে, পরিয়ে দেওয়ার পরে যে তোমরা এই পানিগুলো খাওয়াবে, আর এই যে পুকুরিয়া নদীর পানি, এই পানিটা দিয়ে তাকে চার রাস্তার মোড়ে বসিয়ে গোসল করাবে, একদিন গোসল করাবে। আর এই যে মাটিটা, এই মাটিটা তোমরা ভর দুপুর বেলায়, একদম ভর দুপুর বেলায়, জোহর নামাজের পরে হোক কিংবা ভর দুপুর বেলায় যে কোনো সময় তোমরা এই মাটিটা নিয়ে কোনো কবরস্থানে, কবরের উপর তোমরা এটা ছিটিয়ে দিবে, তাহলে সে ইনশাল্লাহ এটা মুক্তি পেয়ে যাবে। তো ঠিক আছে, তাকে ওই যে ট্রিটমেন্টগুলো শুরু করা হলো, তাকে পানি পান করানো হলো, চার রাস্তার মোড়ে নিয়ে তাকে ওই নদীর পানিতে গোসল দেওয়া হলো। এবং রাসেল ভাই, ওই যে মাটিটা, গোরস্থানের যে মাটিটা, এটা নিয়ে ওনার বাবা, মানে যিনি আক্রান্ত হয়েছে, ওনার বাবা খুবই ফরাজী মানুষ, নামাজি মানুষ, উনি যখন যাচ্ছিলেন, উনি ভর দুপুরবেলা যাচ্ছিলেন, উনি এসে আবার নামাজ পড়বেন, তো হঠাৎ করে উনি অদৃশ্য একটা বিশাল বিশাল ধরনের একটা ধমক পান। ধমক পাওয়ার পর কিছু তিনি কিছু বিচলিত হয়ে যান, বিচলিত হয়ে তারপর তিনি ভয় পান না, তিনি বুঝতে পেরেছেন যেমন কিছু হবে, যেহেতু এটা আমি করতে যাচ্ছি, তিনি গিয়ে করলেন কি ওই মাটিটা তিনি গুরুস্থানে কোন একটা কবরের উপর ছিটিয়ে দিয়ে চলে আসলেন। যাক, আল্লাহর রহমতে আস্তে আস্তে তার ছেলে উন্নতি, তার ছেলে শরীরে উন্নতি হতে থাকলো এবং আল্লাহর রহমতে আস্তে আস্তে ওই জিনিসটা কেটে গেল।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা সেকেন্ড আরেকটা ঘটনা যাবো এই আওয়ারে, এবং আমাদের একটা ইমেল আছে এই মুহূর্তে, সেই ইমেলটা আমি একটু পড়তে চাই। এবং সেই ইমেলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, তার কাছে আমরা, মানে তার তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ব। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ, আমি একটা টিভি চ্যানেলে এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ। আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে রাখি আমি, এবং সেটা আমি ধন্যবাদ জানাতে চাই রাখিকে এবং আমার খুব ভালো বন্ধু, ওর জন্যই আমি এই অনুষ্ঠানটা নিয়মিত শুনি। আজও আমি অনুষ্ঠানটি, মানে এখন আজ তিনি শুনছেন, যাই হোক, তিনি লিখছেন যে আমার দেশের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার প্রেমতলির ফরাদপুর গ্রামে। আমরা চেষ্টা করেছিলাম তাকে কমিউনিকেট করতে, কারণ স্টোরিটা পুরোপুরি এই যে ঘটনা, এই ঘটনা বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমরা কনফার্ম হতে চেয়েছিলাম যে ঘটনাটা কতটুকু সত্য বা তিনি কিভাবে এটা যাচাই বাছাই করবেন। মাসুম ভাই ট্রাই করবেন আবারও, যদি সম্ভব হয় তাহলে তার সাথে আমরা কথা বলতে পারি। একটু আগে আমরা ট্রাই করেছিলাম, কোনো একটা প্রবলেমে কানেক্ট করতে পারিনি। তো যাই হোক, তিনি লিখছেন যে আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার মামার সাথে ঘটেছে 2000 সালের মার্চ মাসে, তারিখটা সঠিক মনে নেই। আমাদের বাড়ি থেকে নানার বাড়ি প্রায় 12 কিলোমিটার দূরে, নাম ঈশ্বরীপুর। আমার সেজমামার নাম শরীফ, যার সাথে এই ঘটনা ঘটে। মামা চাকরি করত সিরাজগঞ্জে, সে ছুটিতে বাড়ি আসত, যথারীতি বন্ধুর সাথে আড্ডা শেষ করে বাড়ি ফিরে। আগেই গ্রামের সম্পর্কে একটু বলে নিলে ভালো হয়, গ্রামের বাড়ির আশেপাশে বাঁশ বাগান আর জঙ্গলে ভরা, আর কিছু কিছু গাছ আছে বহু বছরের পুরনো দিনের, এবং দিনের বেলায় একা হাঁটলেও গা শিউরে ওঠে। অবশ্য ওখানকার লোকদের এসব মনে হয় না, কারণ তারা অভ্যস্ত। গ্রামের বাইরে জমি আর জমি ধানের চাষ করা হয়, পুরো গ্রামটাই ভৌতিক ভৌতিক একটা ভাব আছে। যাই হোক, মূল ঘটনায় আসি। সেদিন রাতে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে, রাতানুমানিক 1টা থেকে 2টার দিকে শরীফ মামা বাথরুমে যান। গ্রামের মধ্য দিয়ে একটা কাঁচা রাস্তা, দুই পাশের ঘর বাড়ি ছোট বড় মিলিয়ে অনেকগুলো পুকুর আছে, সব পুকুরের আলাদা আলাদা নাম আছে। মাঠের দিকে যেতেই একটা বাবলা গাছ আছে যেটা জমির আইডের সাথে। মামা দেখতে পেলেন কয়েকজন মিলে হাতাহাতি করছে, মামা কাছে একটা টর্চ লাইট আছে কিন্তু জ্বালাননি, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছেন তিনি। অনেক অন্ধকার, তাই কিছু বোঝা যাচ্ছিল না, তবে তাদের সঙ্গে তাদের মধ্য থেকে কেউ একজন জোরে চিৎকার করে উঠেছিল, যার আওয়াজ মামার খুব পরিচিত মনে হয়েছিল। আর একটু সামনে যাই, আওয়াজটা বোঝা যায় মামার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি বুঝতে পারেন যে মামার খুব ঘনিষ্ঠ বন্ধু হালিম। এবং এর আরেকটু এগিয়ে তিনি যান, এবং কিন্তু অন্ধকারে কারোর চেহারা তিনি বুঝতে পারছিলেন না, সবকিছু কেমন আপছা আপছা লাগছিল। কিন্তু মারামারি ক্রমেই বেড়ে চলেছে, আর একজন চিৎকার করছে যার কণ্ঠ ছিল বন্ধু হালিম। তার বন্ধু হালিম, মামা বলল যে কে হালিম নাকি রে হালিম, ওদের থেকে কোনো উত্তর এলো না। মামা একটু ভয় পেল আর চিন্তা করল চিৎকার তো হালিমি করছে। ভয়ে ভয়ে আরো একটু কাছে এগিয়ে গেল এবং টর্চ লাইট মারল ওদের দিকে। তারপর যা দেখলো তা দেখে মামা রীতিমতো ভয় পেয়ে গেল। দেখলো তার বন্ধু তো নয়ই, কিন্তু একজনের মাথা অর্ধেক মুখ আর অর্ধেক মাথা দিয়ে অনবরত ময়লা বের হচ্ছে। অন্য দুজনের চেহারা আরো ভয়ঙ্কর এবং অনেক নোংরা পোশাক, আর একজন পুরো মানুষটাই ছিল কেমন যেন ঘোড়ার মতন একটা আদলের। মামা আর সামনে না এগিয়ে পেছনে এগিয়ে যাওয়ার চিন্তা করছিলেন, ততক্ষণে তার শরীর ভার অনুভব করছেন তিনি। তারপর সে সামনে না গিয়ে পেছনে ফিরেই জোরে জোরে পা চালাতে লাগলেন এবং 8-10 ধাপ আসার পর সামনে দেখলেন ওই চারজন জমির আইলে বসে এবার হাসাহাসি করছে। এবার মামা ভয় কাঁপতে লাগলেন এবং কিভাবে বাড়ি ফিরবেন সেটা ভাবতে লাগলেন, এবং ভাববার সময় আর কই, এবার ওরা একেবারে তার কাছে চলে এসেছে। ওদের মধ্যে থেকে একজন লাইট মারল কেন, মামা দিশা না পেয়ে জোরে চিৎকার দিয়ে বলল কেউ আছো আমাকে বাঁচাও। এরপর ইলেকট্রিসিটি শক খাওয়ার মতন একটা ব্যাপার হলো এবং মামা পড়ে গেলেন। তিনি বুঝলেন যে এই বুঝি আমি শেষ। তারপর আবারও কয়েকবার চিৎকার দিলেন, তারপর ওরা চারজন মিলে মামাকে চিৎ করে শুইয়ে দিল এবং কি যেন খাওয়ানোর চেষ্টা করলো। চারজন মিলে মামার সাথে অনেক ধস্তাধস্তি করে মুখের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দেয়। অনেক জোরে জোরে আওয়াজ করায় মামার চাচার ছোট চাচার ঘুম ভেঙে যায়। আমার ছোট নানা, সে মনে করেছে যে চোর মনে হয়। ওখানে আমার নানারা চার ভাই থাকতো, সবার আলাদা আলাদা বাড়ি আছে কিন্তু কাছাকাছি। নানা উঠে আরো কয়েকজনের কয়েকজন তার ভাই ভাতিজাকে নিয়ে টর্চ লাইট লাঠি এ সমস্ত নিয়ে চিৎকার করতে করতে সেদিকে আসে এবং হাঁটতে লাগলো, এবং গ্রামের কয়েকজন আওয়াজ পেয়ে তারাও একত্র হয়েছে। অনেক রাত, তারপর আবার গ্রাম, আস্তে আস্তে সেই আওয়াজও অনেক দূর থেকে শোনা যায়। একটু পরে জোরে একটা আওয়াজ আসলো। আওয়াজটা হলো তারা যেদিকে যাচ্ছিল হাতের বাম পাশে কিছু জমির মাঝখানে। সবাই টর্চ জ্বালিয়ে দেখে সেইখানে দৌড় দিল এবং দেখতে পেল যে কেউ একজন পড়ে আছে এবং কাতরাচ্ছে। সবাই মিলে যখন তার কাছে গেল দেখল শরীর পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। তাকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, তোর তুই এখানে কিভাবে এলি? বলতে পারলো না, তার জ্ঞানই ছিল না, কান্নাকাটির রোল পড়ে গেল। যাই হোক, তাকে সবাই মিলে বাড়ি নিয়ে আসা হলো এবং তার শরীরে অনেক ময়লা ছিল, পরিষ্কার করা হলো, কোনোভাবেই তার জ্ঞান আসছিল না। পরে রাতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো এবং উপায় না দেখে, মানে যোগাযোগ ব্যবস্থা তখন খুব খারাপ ছিল। মামার ছোট চাচা নিজেও একজন কবিরাজ, সেও কিছু ভালো সেও ভালো করে দেখলো এবং বলল যে মেডিকেলে নিয়ে লাভ নেই, অন্য উপায়ে চেষ্টা করতে হবে। একটু পরে ফজরের আজান হলো, নানা ঝাড় ফুঁক দিতে দিতে বেলা 11টার দিকে জ্ঞান আসলো, কিন্তু তিনি কোনো কথা বলতে পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না। আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হয়েছে, আমি আম্মুকে নিয়ে সকালেই গিয়েছি সেখানে। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন, শুধু ফলের জুস ছাড়া, এই ফলের জুস ছাড়া আর কোনো কিছু খেতে পারতেন না। অনেক কবিরাজ দেখানো হলো, কোনো কাজ হলো না, সবাই বলল আমাদের সাধ্যের বাইরে। প্রতিদিন রাতে মামার বুকের সাথে দুই হাত চেপে ধরত আর মুখ দিয়ে রক্ত বের হতো, দুই তিনজন লাগত তার বুক থেকে হাত আলগা করার জন্য, আর রক্ত বের হতো এবং হাত যখন আলগা করা হতো তখন আর রক্ত বের হতো না। সে কোনোভাবেই বিছানা থেকে উঠতে পারত না। আরো কিছুদিন যাওয়ার পর মুখ দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হলো এবং একটু একটু হাঁটা শুরু করলো। একদিন বিকেলবেলা আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনার সাথে কি হয়েছিল? মামা কোনোভাবেই কথা বলতে পারলো না, শুধু নির্বাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আপনি না বললে আমরা কিভাবে বুঝবো আপনার সাথে কি হয়েছিল? মামা ইশারায় কলম আর খাতা চাইলেন, তারপর তার সাথে ঘটে যাওয়ার ঘটনাটা লিখে আমাকে জানালেন। তার আরো 15 দিন কেটে গেল, এখন এখানে সেখানে যেতে পারেন, ভারী খাবারও খেতে পারেন, কিন্তু কোনো কথা বলতে পারেন না। সেদিন শুক্রবার ছিল, ঈশ্বরীপুর মাঠে ফুটবল খেলা হচ্ছিল, সবাই খেলা দেখতে গিয়েছিল, মামাও খেলা দেখতে গিয়েছিলেন। খেলার এক পর্যায়ে মামাকে পাওয়া যাচ্ছিল না, যে জায়গায় বসে তিনি খেলা দেখছিলেন ওখানে তার স্যান্ডেল পরে আছে কিন্তু মামা নেই। তারপর তাড়াতাড়ি করে সবাইকে জানিয়ে দেওয়া হলো এবং পরিচয় যারা যারা পরিচিত আছে তারা সবাই খুঁজতে লাগলো। পুরো গ্রাম, শেষ করে প্রখর রৌদ্র ছিল, সবাই ক্লান্ত কিন্তু কোথাও পাওয়া গেল না। নানাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে ফাঁকা মাঠের ভেতর পরিত্যক্ত একটা পুকুর পাড় ছিল, সেই পুকুর পাড়ে জঙ্গলে ভরা তিনজন আদিবাসী যারা সাঁওতাল এবং তারা চাষ করছিলেন ওই সময়, তারা মামাকে চিনতে পারলেন এবং মামা পুকুরে পাড়ে পড়ে আছেন, শরীরে গোলাপ আর শাপলা ফুলের পাপড়িতে ভরা ছিল। তারা তিনজন কাঁধে করে নিয়ে আসেন বাড়িতে এবং সেদিন রাতেই মামার ঘুমেই কাটলো। পরের দিন বিকেলে মামাকে জিজ্ঞাসা করলাম, আপনি ওখানে কিভাবে গেলেন? আবারও খাতা কলম নিয়ে আসা হলো এবং আমি দেখতে পাই শুধু বাতাস অনুভব করছি আর বিয়ের মতো বাজনা বাজছিল সবার সামনে। আমি শূন্যের উপর ভাসতে লাগলাম। আমি এক হাত পা দিয়ে ইশারা করলাম, কেউ আমাকে দেখতে পেল না। তারপর আমাকে উড়িয়ে নিয়ে কোথাও গেল এবং আমি বাসায় কিভাবে আসলাম কিছুই বুঝতে পারবো না, এগুলো সব মামার কথা ছিল। এভাবে কেটে গেল আরো কিছুদিন। তারপর এক রাতে মামা একাই শুয়ে আছেন এবং বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ। রাত আনুমানিক 1:30 মতো বাজে। হঠাৎ করে জানালা খুলে গেল। মামা কথা বলতে পারত না, বলে চিৎকার দিতে পারল না, ভয়ে দৌড় দিল দরজা খোলার জন্য। ঠিক তখনই আওয়াজ আসলো যে যদি বাঁচতে চাস তাহলে আমার কথা শোন। মামা থামলো এবং জানালার পাশে গিয়ে তাকালো এবং দেখলো যে বিশাল বড় বড় মুখ ভর্তি দাড়ি সারা পাঞ্জাবি পরা বিশাল দেহের এক দরবেশ দাঁড়িয়ে আছে। মামা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে বলল, আমাকে ভয় পাস না, আমি তোকে বাঁচাতে এসেছি। মামা কোনোভাবে নিজেকে আর স্বাভাবিক করতে পারছিল না। সে দরবেশ বলল, আমি যেভাবে বলবো সেভাবে করলে তুই বেঁচে যাবি, আর যদি না পারিস তাহলে 6 মাসের মধ্যে তুই মারা যাবি, কোনো কবিরাজ ডাক্তার তোকে ভালো করতে পারবে না। মামা মাথা নাড়ল, ঠিক, সে একটা পুকুরের ঠিকানা দিল, পুকুরের নাম বেদপুকুর। পুকুরের পাড়ে অনেক পুরনো গাছ আছে, বট গাছের মাঝখান দিয়ে তাল গাছ জোড়া লাগানো, সেখানে ওইখানেই সে দরবেশ থাকেন এবং বললেন যে অবশ্যই রাতে যাবি, বলে অদৃশ্য হয়ে গেলেন। তারপর থেকে মামা সেই জায়গায় প্রতিদিন যেতে লাগলেন এবং সেই দরবেশ মামার সাথে দেখা করত। কিছুদিন যাওয়ার পর সে বলল, তোর গলায় ওর একটা গাছের শেকড় ঢুকিয়ে দিয়েছে, ওটা বের করতে না পারলে 6 মাসের মধ্যে তুই মারা যাবি। তবে শেকড়টা বের করার একটা উপায় আছে, উপায়টা হলো একজন মানে কোন একজন মেয়েকে দরকার হবে এবং আমি কিছু জিনিস দেবো, যেভাবে বলবো সেভাবে করতে পারলে এই মুসিবত থেকে তুই রেহাই পাবি। তারপর মানে আমরা মেয়েকে কোন একজন মেয়েকে যে কিনা অবিবাহিত তা খুঁজতে শুরু করলাম এবং অবশেষে মামার অফিসের একটি মেয়ে, মানে কেউ তো রাজি হতে চাচ্ছিল না, মামার অফিসের একটা মেয়ে রাজি হল এবং কোনো স্বার্থ ছাড়াই তাকে সিরাজগঞ্জ থেকে আনা হলো এবং দরবেশকে জানানো হলো। 2 দিন সময় নিল। তৃতীয় দিন রাতে কিছু শেকড় ও চুল দিয়ে বালা তৈরি করে দিল। তারপর এই বালাটা সেই মামার বাম পায়ে বেঁধে রাখতে বলল 41 দিন। প্রতিদিন রাতে একটা করে তাকে বলল যে সে একটা যা মানে তাকে সে যে ঘরে থাকবে সেই ঘরের বাইরে তাকে পাহারা দিতে হবে এবং এভাবে 41 দিন পাহারা দিতে হবে। যে 4 জন গলায় শিকড় ঢুকে আছে শুয়ে আচ্ছা তিনি বলেছিলেন যে ঘরের ভিতরে শুয়ে থাকবি আর মেয়েটা পায়ের কাছে পাহারা দেবে। যে 4 জন গলায় শিকড় ঢুকিয়ে দিয়েছিল ওরা বিভিন্ন রূপ ধারণ করে এসে ভয় দেখাবে কিন্তু তোদের কিছু করতে পারবে না বলে, আর যদি বালাটা খুলে ফেলে তাহলে 2 জনেই মারা যাবি। তারপর মেয়েটির সবকিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হলো মেয়েটিকে এবং শুরু হলো 41 দিনের সাধনা। একটা ঘরের মধ্যে তাদেরকে রেখে অপেক্ষা করতে লাগলো তারা এবং একটা সময় কেউ কেউ মাঝে মাঝে ঘুমিয়েও গেল। দরবেশের নিয়ম ছিল মেয়েটি 2 বার বের হতে পারবে, এর বেশি নয়। হঠাৎ 2-4 দিকে মেয়েটি চিৎকার করে বাইরে বেরিয়ে এলো এবং ওখানে নানি মামিরা ছিল, তারা জিজ্ঞেস করলো কি হয়েছে। সে বলল ভয়ঙ্কর কেউ একজন আসলো এবং পায়ের বালাটা খুলতে বলল। চেহারাটা অনেক বিশ্রি ছিল এবং তার শরীর অনেক ময়লা, কথাগুলো বলছিল আর কাঁপছিল। আমরা তাকে বুঝালাম তোকে যে যতই ভয় দেখাক না কেন ওরা কিছু করতে পারবে না, আমরা সবাই দরজার পাশে আছি, কেউ ঘুমাচ্ছি না, আমরা তোর সাথে আছি। এভাবেই চলতে থাকলো সাধনা এবং প্রতি রাতেই অনেক ভয় পেত সব ওর 2 জন এবং সবাই ভয় পেত এবং শেষ রাত্রে অনেক ভয় মানে শেষ রাতে কখনো সাপ কুকুর বাঘ এই সমস্ত দেখত, গলাকাটা মানুষ আরো অনেক ভয়ঙ্কর কিছু তারা দেখত। 41 দিন সফলভাবে পার করার পর মামা সেই দরবেশের কাছে গেল। এবার সে কিছু এসে একটা তীর ধনুক দিল, পায়ের বালা দিয়ে তীরটা পেঁচিয়ে দিল আর একটা পুকুরের ঠিকানা দিল, পুকুরের পাড়ে শনিবার রাত 12টার পর যাবি এবং কিছুক্ষণ পর দেখবি যে চারজন ভয়ঙ্কর রূপ নিয়ে তোর দিকে আসছে, মানে উনি বলছেন আর কি। এবং তারপরে তাকে সেই ডাক্তারকে লক্ষ্য করে সেই তীরটা ছুটতে হবে এবং তীরটা অবশ্যই গায়ে লাগতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। এবং শনিবার রাতে দরবেশের কথা মতো সেই পুকুর পাড়ে মামা গেলেন এবং নির্দিষ্ট সীমানা থেকে গেলেন এবং মামা একাই গিয়েছিলেন। প্রায় দেড় ঘন্টা পরে যখন দেখলেন যে পুকুরে আগুনের গোলার মতো আকাশের দিকে চার পাঁচটা সেকেন্ড পরে সে আগুনের গোলা মিলিয়ে গেল, এবার জোরে আল্লাহু আকবার বলে চিৎকার শুনতে পেলেন তিনি এবং শুনতে পেলাম আমরা, মানে যারা দূরে ছিলেন তারা সবাই শুনতে পেলেন এবং আল্লাহু আকবার বলে খালি একটা শব্দ শোনা গেল এবং পুকুরে পাড়ে সবাই দৌড়ে গেল এবং গিয়ে দেখলো যে মামা পড়ে আছে, তার মুখ দিয়ে অল্প কিছু রক্তের ছোপ বের হচ্ছে এবং শিকড়টা গলায় যেটা ঢুকিয়েছিল সেটা বের হয়ে আছে। মামাকে ডাক দিতে মামা পানি চাইলো, খাওয়ার পর সবাই মিলে ধরাধরি করে আমরা বাসায় নিয়ে গেলাম এবং তখন আস্তে আস্তে কথা বলতে পারছিলেন মামা। পরের দিন দুপুরের পর থেকে তিনি ভালো করেই কথা বলতে শুরু করলেন। তারপর কয়েকদিন যাওয়ার পর মেয়েটি বাবা মাকে জিজ্ঞাসা করা হলো যে এই কাজের বিনিময়ে আপনারা কি চান, এবং আর এবং মানে তারপর তারা কিছু চাননি, তারা বললেন যেহেতু আমার মেয়ে এখনো অবিবাহিত তারা বিয়ের প্রস্তাব দিলেন এবং এবং তাদের সম্মতি এবং মামা মামির দুজনের সম্মতিক্রমেই তাদের বিয়ে হয় এবং বর্তমানে তারা এক ছেলে দুই মেয়েকে নিয়ে সুখী আছেন। শেষ করার আগে আপনাদের সবারকে জানিয়ে রাখি যে আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি সবার ভালো লাগবে। এই ছিল ঘটনা। আমরা চলে যাব সরাসরি একটা ছোট্ট ব্রেকে এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। চলে যাচ্ছি ঘটনায়, আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। চলে যাব আপনার ঘটনায়।
হ্যালো রাসেল ভাই, আমি
জি একটু কাছ থেকে বলতে হবে।
হ্যালো রাসেল ভাই, আমি এম ডি রাহিম আরমান উত্তর থেকে এসেছি। ওকে, আমার সেকেন্ড স্টোরি যেটা ছিল সেটা আমার গ্রামকে নিয়ে। তো এটা হচ্ছে ঈদের দিনের, ঈদের দিন বিকালবেলা, বিকালবেলা বলতে সন্ধ্যার দিকে। তো ইউজুয়ালি ঈদের দিন সন্ধ্যার দিকে যখন আমার বাড়ির কোরবানির সকল কাজ শেষ করে কসাইরা চলে যায়, তখন আমার বাবা আমাদের যে বাসার পেছন সাইড, আই মিন গ্যারেজ এবং আমাদের বাসার মেইন গেট, এর মাঝখানে প্রায় 20 মিটারের মতো একটা জায়গা যেখানে কাঁচা ওই পাকা রোড এবং দুই পাশে হচ্ছে গার্ডেনের মতো। তো মেইন গেটের পরে হচ্ছে একটা স্টলের মতো যেখানে ম্যাক্সিমাম টাইমে বাবা গিয়ে কথাবার্তা বলে বাড্ডা দেয়। তো সেদিন আপনার মাগরিবের নামাজের খুব বেশি হলো আধা ঘন্টা পরে, আকাশে মেঘ হচ্ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা ছিল। তো একটা কথা বলি রাসেল ভাই, যেহেতু আমার বাসার পেছন সাইড এবং মানে নিচতলা যেহেতু টোটালি খালি থাকে, সো বলতে গেলে নিচতলায় গ্যারেজও অলওয়েজ আপনার অন্ধকার বা করিডোর যেটা বলি এটা অলওয়েজ অন্ধকারই থাকে। তো ওই দিন বাবা আপনার কয়টা বাজে তখন বলতে গেলে হয়তো সন্ধ্যা 7টার কাছাকাছি, ওই টাইমে বাবা ওই মেইন গেটের দিক দিয়ে ওই দোকানে যাচ্ছিল। তো আমি পিছন থেকে বাবাকে ফলো করে মেইন গেট পর্যন্ত যাই। তো বাবার সাথে আমার একটু কথা হয় এবং দেন আমি বাবাকে বিদায় দিয়ে যখন মানে গ্যারেজের করিডোর দিয়ে বাসায় ঢুকবো, ওই টাইমে বৃষ্টি শুরু হয়ে যায়। তো শুধু আমার গ্যারেজের লাইট অন করা ছিল এবং করিডোরের লাইট অন করা ছিল, বাট দোতলায় উঠা যে সিঁড়িটা সেটার লাইট অফ করা ছিল এবং নিচতলার লাইট অফ করা ছিল। তো আমি যখন গ্যারেজ ক্রস করে আপনার করিডোরে ঢুকতেছিলাম, তো ওই টাইমে আমার কাছে মনে হয় যে টাইলসের উপর যদি গরুর খুর যেটাকে বলে পা, ওটার যদি একটা আওয়াজ হয় টকটক, এই আওয়াজটা মানে পিছনে হইতেছিল। তো ফার্স্টে আমি পিছনে তাকাই এবং তাকানোর পর যেটা দেখি সেটা হচ্ছে যে একটা গরু, আপনার মিডিয়াম সাইজের একটা গরু, খুব কালো কালার এবং চোখগুলো ছিল টোটালি লাল, এবং এটা কোনো হিংস্র ভাব না, খুব স্বাভাবিক একটা লুক নিয়ে তাকায় ছিল। তো ব্যাপারটাকে আমি 2 থেকে 3 সেকেন্ডের মতো দেখি এবং দেখে আমি আয়তুল কুরসি পড়ে সেখান থেকে সোজা দৌড় দিয়ে আমি দোতলায় চলে আসি।
তো যখন দোতলায় চলে আসি নিজের রুমে, আমি বেডে এসে শুয়ে যাই এবং সাথে সাথে আমার মনে হয় যেন আমার শরীরের কোনো পার্টসে আমি ঠিকভাবে মুভ করতে পারতেছি না, মানে নিজেকে খুব ভাবার ফিল হয়। তো এইভাবে মানে মোটামুটি তখন একদম রাত 10-11 পর্যন্ত হয়ে যায়। একটা সময় আমি তাতে খাওয়া দাওয়ার জন্য টেবিলে যাই এবং আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি সিক হতে থাকি। তো তখন আমি আমার ব্যাপারটা আমি আমার মা এবং আমার দাদির সাথে শেয়ার করি এবং আমার দাদি যেহেতু হজ করে আসছে এবং দীর্ঘ টাইম আমার গ্রামের বাড়িতে আছেন, উনি ব্যাপারটা শুনে আমাকে বলেন যে এরকম যারা দেখে আর কি, যে আমার গ্রামেতে কিছু খারাপ জিন আছে যেগুলো হয়তো এরকম গরু অথবা ছাগল অথবা যে কোনো অ্যানিমালসের রূপ নিয়ে সামনে আসে এবং এগুলো দেখার পর গ্রামের বাড়িতে মানে আমার এলাকায় 2-3 দিন পরে কোনো একজন মানুষ মারা যায়।
তার মানে মেইন ঘটনাটা হচ্ছে যে এরা এইটা যারা দেখেন তারা কয়েকদিনের মধ্যেই মারা যান।
না না, এটা না, মানে যে দেখে তার পরিচিত অথবা ওই এলাকায় কেউ একজন মারা যায়।
আচ্ছা,
মানে এই রাগে আমার
তাহলে দেখার পরে কে মারা গেল?
তো আমি যখন দেখছি, আমি দেখার ঠিক দুইতে মানে ঈদের তৃতীয় দিন যিনি মারা যায় উনি সম্পর্কে আমার দাদু হয় মানে আমার
আত্মীয় স্বজনই মারা যায়।
আচ্ছা, তো উনি মারা যায়। তো পরে আমার মা সকালবেলা ঈদের মানে যেদিন উনি মারা যায় উনি ওদিন সকালবেলা যখন ওই রিলেটিভের ফ্যামিলির সাথে কথা বলছিল তখন জানতে পারে যে উনি বয়স ছিল হচ্ছে 88। উনি স্বাভাবিক মৃত্যুবরণ করে, কিন্তু মানে যখন গ্রামের মানুষজন বলতেছিল যে ওরাও সেম এরকম অনেক আগেও দেখছে কিন্তু এরপরে স্বাভাবিক ভাবে মানে
অস্বাভাবিক
মারা যায়।
আপনার সাথেও ঠিক একই ঘটনা হচ্ছে এই কোরবানি ঈদের
ঈদের দিন বিকালবেলা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই লিখছেন ফেসবুকে, কামাল হোসেন, রায়হান আমাদের লিখছেন, আমাদের লিখছেন রাকিব আল হাসান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি উৎস কুণ্ড আছে আমাদের সঙ্গে, তানভীর হাসান ইবান তিনি অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপ করেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাওন সর্দার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সমুদ্র রিয়াদ, আমাদের সঙ্গে হাসান আহমেদ শাহিন আছেন, আতিক সজল আমাদের সঙ্গে আছেন, মেহেদী হাসান হৃদয় আমাদের সঙ্গে আছেন, আদনান সামির রকি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজু আহমেদ হৃদয়, সৈয়দ আদনান রিফাত আমাদের সঙ্গে আছেন, জয়শীল বাগেরহাট থেকে আমাদের সঙ্গে আছেন, রণিত চৌধুরী, রাহুল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি চার্লি ইমন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল্লাহ সোহান, রবীন্দ্র নাথ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আরমান শুভ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজিদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিষ্ণু নয়ন, এছাড়াও শ্রী পলাশ চক্রবর্তী কৌশিক আমাদের সঙ্গে আছেন এবং তিনি 1000টা কমেন্ট নাকি করে ফেলেছেন, একটাও পড়া হয়নি বাট এখন পড়ে ফেললাম। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আর জি রফিজ গাজী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাব্বি ইসলাম রাজু, এছাড়াও মেহেদি আমাদের সঙ্গে আছেন, আর জি শীষ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম এইচ তামজিদ, এছাড়াও উত্তম রায় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সুফল শুভ, দীপক বাগচি দীপ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের শুভকামনা করেছেন তিনি। আমাদের যে ভূতাসমের যে পেজ সেই পেজ থেকে এতক্ষণ ধরে আমি পড়ছিলাম যারা লিখছেন, এখন পড়ছি রেডিও ফুটির পেজ থেকে, খান সচিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আনিস পিকে এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রুহুল আহমেদ, আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম অনিক, রোজ আহমেদ রবিন আমাদের সঙ্গে আছেন, ক্লাসিক্যাল কাইসার আমাদের সঙ্গে আছেন, হ্যারি পারভেজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তনয় গুপ্ত এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম তার কাছে মানে একটা নেশার মতো সেটা তিনি বলেছেন, ইটস লাইক ড্রাগ, ভয় লাগছে বাট শুনতে থাকা শুনে না না শুনে থাকা যায় না। অ্যান্ড তনয় গুপ্ত ইজ লিসনিং টু আস ফ্রম কলকাতা, অ্যান্ড থ্যাংক ইউ তনয় আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি আগামীতে আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছেন এমডি মাসুম মিয়া, এছাড়াও আলী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও প্রাণ প্রশান্ত মধু এবং ইমেলটা ইন্টারেস্টিং ছিল তাই তিনি বলেছেন এবং কিন্তু তার কাছে বিশ্বাস করতে বেশ কষ্ট হয়েছে সেটা দিয়েছেন বাট ইটস নট বিলিভেবল তাই লিখেছেন তিনি। আমি সেটাই বললাম যে বিশ্বাস করা বা না করা এটা টোটালি ইটস আপ টু ইউ। আমরা কানেক্ট করতে চেয়েছিলাম, মাঝখানে কথা হয়েছে মাসুম ভাইয়ের সাথে বাট আমরা কি কানেক্ট করতে পারবো তাকে, চেষ্টা করে দেখতে পারি, আবার তিনি হয়তো আরো ভালো এক্সপ্লেইন করতে পারবেন। আশিকুর রহমান আশিক আমাদের সঙ্গে আছেন, খান সজীব আমাদের সঙ্গে আছেন, ফাহিম হোসেন আমাদের সঙ্গে আছেন, আকাশ আছেন, এছাড়াও ডোরাক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নিতে পারছেন জে আর জামিল রহমান, এছাড়া আমাদের সঙ্গে আছেন আল শাহনেওয়াজ নেওয়ান নয়ন, এছাড়াও ফাহমিদা নৌশিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নিতে পারছেন সুমাইয়া হায়দার, আরিফুল ইসলাম মাহিম আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের পেজে www.facebook.com/radiofurti, www.facebook.com/bhootfm.rasel। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এটা আমাদের লাস্ট বিরতি এবং এরপরে আমাদের লাস্ট ঘটনা আমরা শুনব, সুতরাং আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন।
আমরা পেয়ে গেছি জামিউল আরিফকে এবং তিনি থাকেন রামপুরা বনশ্রী থেকে। যে ইমেলটা নিয়ে আপনাদের এত কনফিউশন, তিনি আমাদের সঙ্গে আছেন। হ্যালো জামিউল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জামিউল ভাই। হ্যালো, হ্যালো,
জি আসসালামু আলাইকুম রাসেল ভাই।
জি আমি শুনতে পাচ্ছি এখন, কেমন আছেন?
জি আছি, ভালোই আছি। আপনারা সবাই কেমন আছেন?
জি ভালো আছি। আচ্ছা আপনার বাসাটা কোথায়? আপনি সবাইকে আগে প্রথমে আপনার ঢাকার অ্যাড্রেসটা, যেখানকার ঘটনা এবং আপনার যে অরিজিনাল যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা প্লিজ একটু বলবেন সবাইকে।
জি আমি রামপুরা বনশ্রীতে থাকি।
জি
আর আমার দেশের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি থানায়।
জি
প্রেমতলি পোস্ট অফিস, প্রেমতলি ফরাদপুর গ্রামে।
আচ্ছা, যে ঘটনাটা আমরা শুনলাম এই ঘটনা নিয়ে অনেকেই বলছেন যে ঘটনাটা খুব চমৎকার, কিন্তু আমি একজনের যেরকম পড়লাম যে উনি বলছেন কিন্তু বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। ঘটনাটা কি আপনাদের এলাকার অনেকেই জানেন এখন?
জি জি অনেকে জানে, বলতে গেলে আমাদের ওই গ্রাম মানে নানাবাড়ি এলাকার সবাই জানে,
সবাই জানে।
গ্রামটা ছোট্ট তো, ওটা সবাই জানে এবং অনেক মানে আলোচিত ঘটনা ছিল এটা আর কি।
ওকে, এরকম চমৎকার ঘটনা যদি আপনাদের ঘটনা আরো ঘটে গ্রামে এবং আরো যদি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ জামিউল ভাই, আপনার ঘটনাটা অনেক চমৎকার এবং অনেক আনন্দ দিতে পেরেছে আমাদের সবাইকে। আশা করছি ভবিষ্যতে আপনি পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
জি জি আপনাদেরকেও ধন্যবাদ। এবং আমি আসলে ভূত এফএম অনেক, হ্যালো,
জি জি আমি শুনতে পাচ্ছি। জি
জি আমি ধন্যবাদ জানাচ্ছি রাখিকে, আসলে পার্সোনালি রাখিকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ভাবে, কারণ ওর কারণে আমি এই ফিল্মটা নিয়মিত শুনি এখন।
থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। তো আমরা কথা বলছিলাম জামিউল ভাইয়ের সাথে অ্যান্ড তিনি আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন। আমরা চলে যাবো আমাদের শেষ অতিথির কাছে, তার কাছে ঘটনা শুনবো, খুব ছোট্ট একটা ঘটনা, চলুন শুনে আসি ঘটনাটি।
আমি সোহান তারেক, এসেছি রায়েরবাগ ঢাকা থেকে। আজকে আমি যে ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এলাকার মোবাইল এবং কম্পিউটার সার্ভিসিং দোকানের মালিক জুয়েল ভাই। একদিন আমি, আমার ফ্রেন্ড শাফিন এবং শওকত, আমরা এই তিনজন মিলে জুয়েল ভাইয়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দিতে দিতে একবার আমরা প্যারানর্মাল ঘটনা নিয়ে আলোচনা শুরু করি। তো জুয়েল ভাই বললেন, আসলে আমি একটা ঘটনার মুখোমুখি হয়েছি, সেটা আসলে আমার
ঘটনা ছিল।
তো ঘটনা তিনি বলেছিলেন, ঘটনা হয়েছিল আর কি ইতালিতে তিনি যে শহরে থাকতেন সেটা হচ্ছে ফ্লোরেন্স শহর। ওই শহরে তিনি একটা রেস্টুরেন্টে জব করতেন। তো ওই রেস্টুরেন্টে জব থাকা অবস্থায় তিনি আরেকটা জব অফার পান ইতালির আলেসান্দ্রিয়া শহর থেকে। তো তার বাঙালি সহকর্মীরা বলছিল যে জবটা না করতে, কারণ এই ওই রেস্টুরেন্ট থেকে অনেক মানে ব্যাড রিভিউস পাওয়া যায়। তো তিনি বলেন, না স্যালারি তো ভালোই, আমি এটা করবই, আর ইতালির মতো এরকম একটা সভ্য দেশে এই ধরনের ঘটনা বিশ্বাস করো মানে হাস্যকর। তিনি যান ওই রেস্টুরেন্টে জব নেন, ঠিক 8-10 দিন পর আসল ভাইয়া, যেটা হয় একদিন রাতের বেলা ঠিক 2:25 তিনি যেরকম বললেন, রাত 2:25 তিনি জব করছিলেন রেস্টুরেন্টে, দায়িত্বে ছিলেন। তো বাবুর্চি ভিতর থেকে বেরিয়ে এসে বলল যে মাংস কাটছিলাম, মাংসগুলো প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, মানে কোনো পশু জবাই দিলে যেরকম রক্ত বের হয় ঠিক সেরকম, মানে পুরো ফ্লোরটা একদম রক্তে ভরে গিয়েছিল। তো সবাই মিলে যখন দেখলেন যে আসলেই একদম ফ্লোরে অনেক রক্ত, কিন্তু এরকমটা হওয়ার কথা না আসলে, কারণ মাংসগুলো একদম ধুয়ে মুছে ভালোভাবে ফ্রিজে রাখা হয়েছিল। তো তারা বললেন, ঠিক আছে আমরা পরে কাজ করি, এখন তো রেস্ট নেই। কিছুক্ষণ পর তারা অনুভব করলেন যে হয়তো কোন কাস্টমার এসেছেন। তো তারা গিয়ে দেখতেন যে মানে চার পাঁচজন লোক, তারা ট্রেডিশনাল ইতালিয়ান ড্রেস, উনিশ শতকের সেই ড্রেস পরা। তো দেখে তারা অবাক হলেন যে মানে উনিশ শতকের ট্রেডিশনাল ড্রেস তারা এখানে পরে আসলেন। তো তারা যখন জহিল ভাই যখন বলবেন যে কোনো কিছু দরকার কিনা, লাগবে কিনা, তো ওই চার পাঁচজন লোক কোনো কথা না বলেই মানে কয়েকটা গ্লাস ভাঙলো, গ্লাস ভেঙে তারা চলে গেল। তো জহিল ভাই আর তার সহকর্মীরা মিলে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস মানে বললো ঘটনাটা। সিকিউরিটি গার্ড তিন চারজন ছিলেন, তাদেরকে ঘটনা শেয়ার করেন। তো তারা বললেন ঠিক আছে, আমরা পিছু নিচ্ছি লোকগুলার, সম্ভব হলে আমরা পুলিশে কল করবো। তো তারা যখন পিছু পিছু যান গাড়িতে করে, তো গাড়িতে ভিতর থাকা দেখতে পারলেন যে ওই চার পাঁচজন লোক, তাদের সাথে আরো আট দশ জন লোক আসলো। আর তারা দেখতে মোটেও ইতালিয়ান বা ইউরোপিয়ানদের মতো দেখতে ছিল না,
অন্য কোনো দেশ,
হ্যাঁ এরকমই, মানে তারা মানে বুঝতে পারছিল না ইউরোপিয়ানদের মতো না। তারা মানে গাড়িতে বসে দূর থেকে দেখছিলেন যে ওই লোকগুলো সবাই মিলে কফিন জাতীয় কোন একটা বক্স, সে বক্সের মধ্যে পশুর চামড়া তারা ঢুকালো এবং সেটাকে পুড়িয়ে দিল। তো তারা যখন সামনে গিয়ে দেখলো লোকগুলো মানে এর মধ্যে চলে গেছে, তারা দেখতে পেলেন না। তো দেখলেন সেখানে দেখেন কিছু মানে পোড়া পশুর চামড়া পড়ে আছে, কয়েকটা কাঁচের বোতল পড়ে আছে। তো একটা কাঁচের বোতলের দিকে তাদের চোখ গেল, কাঁচের বোতল থেকে তারা একটা কাগজ বের করলো, সেখানে মানে ইতালিয়ান ভাষায় লেখা। তো গার্ডরা কিন্তু সিকিউরিটি গার্ডরা ইতালিয়ান ছিল, তো ওই কাগজটার মধ্যে ইতালিয়ান ভাষায় কিছু লেখা ছিল। তা তারা পড়লো এবং অবাক হলো, মানে এখানে কাউকে অভিশাপ দেওয়া হচ্ছে এরকম কিছু লেখা ছিল সেখানে। তো তারা মানে খুব ভয় পেলেন এবং চলে আসলেন। তো আসতে যখন ফিরলেন তখন সামনে একটা অ্যাপার্টমেন্ট ছিল, এটা ঠিক নয় দশ তলা তো হবেই। তো সেখানে দেখলো যে একটা ছোট্ট একটা মেয়ে, মানে সাত আট বছর বয়স, মানে তার মাথায় দুদিকে জুটি করা আর কি। তো সে একটা পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে, একদম এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
তো সে একজন গার্ড মেয়েটা দিয়ে গেল, তো বললো তুমি এত রাত এখানে কি করো, তোমার প্যারেন্টস কোথায়? তো মেয়েটা কোনো কথাই বলছিল না, মানে এমন একটা ভাব করছিল যে কেউ তার সাথে কথাই বলছিল না, মানে এরকম একটা। তো সে মেয়েটা একদম কোনো কথা বলছিল না। তো মেয়েটাকে হাত দিয়ে জিজ্ঞেস দেখলো যে মেয়েটার অনেক শরীর গরম। তো বললো তোমার কি অসুস্থ নাকি? মেয়েটা কথা না বলে সোজা হাঁটা শুরু করলো। তো তারপর মেয়েটা যেহেতু এক মানে এক নজরে তাকিয়েছিল তাদের দিকে আর হাঁটছিল, তো সে আবার গিয়ে বললো মেয়েটাকে যে তোমার সমস্যা কি, কথা বলো না কেন, তোমার বাবা মা কোথায়, আবার জিজ্ঞেস করলো। তো মেয়েটাকে ডান দিক দিয়ে ইশারা করে দেখালো, মেয়েটা মানে কোনো একটা কিছু দিকে ইশারা করলো। তো তারা গার্ডগুলো মিলে ওই জায়গাটাতে গেল, তারা ভাবলো হয়তো বা তার প্যারেন্টস গুলো এখানে আছে। তো সেখানে গিয়ে গেল, দেখলো যে না এখানে কোনো ব্যক্তি নেই, কিন্তু একটা পুতুল দেখতে পেলো। পুতুলটা দেখতে মানে ওই মেয়েটার হাতে যেরকম একটা পুতুল ছিল, মানে একদম হুবহু সেরকম একটা পুতুল। তো পুতুলটার পাশে তা দেখলো, মানে আগুন জ্বলছে সামান্য, দেখে বোঝা যায় যে কোনো মানে কোনো জিনিস পোড়ানো হয়েছে, ধ্বংসাবশেষ এখানে রয়েছে। তো পুতুলটা যখন একজন গার্ড হাতে নিলেন, ডান হাত দিয়ে নিলেন ঠিক, তো পুতুলটা হাতে নেওয়া মাত্র সে চিৎকার উঠলো ভীষণভাবে। তো পাশে সবাই বললো যে কি হয়েছে, ধরো আমার হাত প্রচণ্ড ব্যথা করছে। তো সবাই মিলে তাকে ধরাধরি করে গাড়িতে উঠালো। তো গাড়িতে ওঠার পর সে সেদিন বাড়ি যায়, কিন্তু পরে যেটা হয় তার মানে প্রথম দুই তিন দিন হাত প্রচণ্ড ব্যথা ছিল। তো এরপরে যেটা হয় প্রায় দুই উইক তার মানে হাত অবশ হয়ে যায়। তো ডাক্তার মানে এক পর্যায়ে বললেন যে না এটা হবে না, আসলে তার হাত মানে ঠিক অনেক কষ্টকর ব্যাপার। তো মানে এরকম তিন চার মাস কাটার পর একটা সময় তার হাত সুস্থ হয়।
আগামী শুক্রবার ইনশাল্লাহ। এবং আপনারা ঘটনা পাঠাবেন, আপনাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে ভূতএফএম@radio.fm, এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন। শেষ করছি আজকের মতো, টাটা।